exclusively on FusionBD.com.
Royal Tiger Swing presents KBSB Uncensored. Recharge yourself. শুনছেন এবিসির রেডিও এফএম 89.2, আর এই মুহূর্তে শুরু হয়ে গেছে রয়্যাল টাইগার কুইক প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব আনসেন্সার্ড। মাসের শেষ সপ্তাহে যাহা বলিব সত্য বলিব আনসেন্সার্ড হয়, এবং জেবিএসবি আনসেন্সার্ড নিয়ে আপনাদের সাথে আছি আমি রেহান রাসুল। আমি থাকবো রাত একটা পর্যন্ত, প্রত্যেক রবিবার রাত 11টা থেকে একটা পর্যন্ত। যাহা বলিব সত্য বলিব এই মঞ্চে কেউ না কেউ চলে আসে আমাদের কাছে সত্য স্বীকার করার জন্য, সত্য বলার জন্য, সত্য উপলব্ধি করার জন্য। অনেক সময় সত্য আমরা শুনি, সত্য আমরা দেখি, সত্য আমরা বলি, সত্য আমরা অনুভব করি না, আমরা সেটাকে উপলব্ধি করি না, আর সেই কারণে সত্যের কোনো দাম থাকে না। তখন আমরা সত্যকে গালাগালি করি, কিন্তু সত্যকে গালাগালি করে কোনো লাভ নেই। গালাগালি করতে হবে নিজেদেরকে, কারণ আমাদের নিজেদের উপলব্ধিতে গণ্ডগোল আছে। আর উপলব্ধি করার জন্য প্রথম যেটা করতে হয় সেটা হচ্ছে নিজের কাছে নিজের স্বীকার করতে হয় যে হ্যাঁ আমি দোষী। আর এই স্বীকার করতে এত সাহস লাগে যে যাহা বলিব সত্য বলিবর মতন অনুষ্ঠানে আমরা সহজে এমন কাউকে খুঁজে পাই না যে তার সত্যটা প্রকাশ করার মতন বীর, তার সত্যটা প্রকাশ করার মতন সাহস রাখে। এরকম কাউকে খুঁজে পেতে আমাদের বেশ বেগ পেতে হয়। যাই হোক, তারপরেও কেউ কেউ আসে, কারো কারোর মধ্যে এই সাহস আসে, কারণ সে হয়তো জানে যে আজকের এই স্বীকারোক্তির পরে, জনসম্মুখে স্বীকারোক্তির পরে তার পক্ষে আর সম্ভব হবে না অন্য কোনো খারাপ কাজ করা বা কোনো একটা খারাপ দিকে এগিয়ে যাওয়া। আজকে আমাদের সাথে যে আছে তার কাছ থেকে তার নামটা শুনি।
আমার নাম মোহাম্মদ আবুল হোসেন।
ওকে, মোহাম্মদ আবুল হোসেন, আপনার দেশের বাড়ি কোথায়?
আমার দেশের বাড়ি সিরাজপুর।
আচ্ছা, এবং আপনি বড় হয়েছেন কোথায়?
আমি ঢাকা কেরানীগঞ্জ।
কেরানীগঞ্জে বড় হয়েছেন। আপনার বর্তমান বয়স কত?
বর্তমান বয়স 22 বছর।
22 বছর বয়স। আর আপনি অপরাধ বুঝতে শিখেছেন কবে থেকে যে এটাকে অপরাধ বলে?
এটাকে বুঝতে শিখেছি আপনার 2014 সাল।
মানে তখন আপনার বয়স কত?
সালে আমার বয়স তখন 18 বছর।
18 বছর বয়স তখন আপনার। 18 বছর বয়সে আপনি বুঝতে শিখেছেন যে অপরাধ কাকে বলে, কিন্তু 18 বছরের আগেই আপনাকে দিয়ে বেশ কিছু অপরাধ হয়ে গেছে, তাই না? আমরা একদম শুরু থেকে শুরু করি। কোথায় থাকতেন, কোন স্কুলে পড়তেন, আপনার বাবা মা কি করতেন, সবকিছুই জানবো জেবিএসডি আনসেন্সার্ড এর মূল পর্বে।
আমি কেরানীগঞ্জ থানাদার থাকতাম, ঢাকার। ওইখানে ছোট থেকে বড় হয়েছি, ওইটাই আমার জন্মস্থান।
আচ্ছা,
আমার বাবা পেশায় একজন জায়গা জমি বিক্রি করে, ব্রোকার বলা হয়, ব্রোকার। আর আমি পড়াশোনা তেমন করি নাই, ক্লাস 5 পর্যন্ত পড়াশোনা করেছি। আর আমার আগে সময় কিছু করতাম না, পড়াশোনা ছাড়ার পর অনেক বছর বেকার ছিলাম।
পড়াশোনা কেন ছেড়েছিলেন জানতে পারি?
পড়াশোনা ছেড়েছিলাম সেটা হয়তো নিজের কারণে, বা ভালো লাগতো না পড়াশোনা,
বললাম বাবা মা পড়াশোনা করাতে পারতো না।
বাবা মা পড়াশোনা করাতে পারতো, অনেক চাপ সৃষ্টি করতো, তা সেটা দেখা যায়। কিন্তু নিজের কাছে ভালো লাগতো না, কারণ আমি যেখানে থাকতাম ওখানে শিক্ষিত মানুষ মানে খুব কম ছিল। আমার ফ্রেন্ড সার্কেল ছিল না আমার সাথে কেউ পড়াশোনার জন্য, তাই যারাই ছিল সবাই দূরে, তাই ওখানে দেখতাম আমাদের গ্রামে সবাই আর কি ঘুরতে ফিরতো।
আগ্রহ
ছিল না, তাই হয়তো নিজের প্রতি তেমন আগ্রহ ছিল না, এই কারণে পড়াশোনাটা করা হয়নি।
আচ্ছা, গেল ক্লাস 5 পর্যন্ত আপনি পড়াশোনা করলেন, তারপরে আপনার জীবনটা কিভাবে আগালো?
তারপরে আমার আমি ওইখান থেকে আপনার দেখা যায় বাড়িতে থাকতাম, কোনো কাজকাম করতাম না, বা আশেপাশে ঘোরাফেরা করতাম, কাজকামটা ভালো লাগতো না। তা ফ্যামিলিগত ভাবে যেহেতু অনেক প্রেশার আসতো, অনেক চাপ আসতো, তারপরেও কিছু করতাম না, ভালো লাগতো না, আমার কাজে যেতে ইচ্ছা করতো না, তাই ঘুরতে ফিরতে বেশি ভালো লাগতো, সবসময় ঘোরাফেরা করতাম।
আচ্ছা,
বাড়িতে থাকতাম। তারপর আপনার ঘটনা ছিল যে শেষ,
প্লিজ ঘটনায় চলে আসুন।
ঘটনাটা যখন শুরু হয় 2010 সাল, তখন আমাদের গ্রামের পাশের গ্রামের সাথে আমাদের একটা ঝগড়া হয়, যে কোনো কারণে একটা ঝগড়া হয়, ঝগড়াটা এক প্রকার এক সময় মারামারির মধ্যে সৃষ্টি হয়ে যায়।
কি জন্য, মানে এটা কি কোনো পলিটিক্যাল ঝগড়া ছিল নাকি অন্য কিছু?
পলিটিক্যাল ঝগড়া বলতে এটা দেখা যায়, আমাদের গ্রামে একটা বাড়ি ছিল, যে বাড়িটা আর কি খুব উন্মুক্ত ছিল, যেখানে সবাই আড্ডা দিত।
আচ্ছা,
তো বাড়িতে একটা যুবতী মেয়েও ছিল, তখন আমাদের বয়সী ছিল ওই মেয়েটা। তখন দেখা যায় ওখানে ওই গ্রামের একটা ছেলে গাঁজাটা দেখে তো নেশা করতো, বাড়িতে নেশা, তো অন্য কিছু তো ছিল, কেউ কিছু বলতো না। এক প্রকার দেখা যায় একদিন ওই ছেলেটা আপনার ওই রুমের মধ্যে মানে ওর কিছু ইয়ের কাজ ছিল, হয়তো সম্ভবত মেয়েটার প্রতি আগ্রহ ছিল।
আচ্ছা,
তো যে কারণে ওটার মা আমাদেরকে বলে, বলার পরে তো আমরা এই বিষয়টা নিয়ে অনেক ই করি।
সেই ছেলেটা কি অন্য গ্রামের ছিল?
হ্যাঁ, অন্য পাশের গ্রামের ছিল।
আচ্ছা,
এক পর্যায়ে আমাদের এটা মানে মুরব্বীদের মধ্যে চলে যায় যে ওরা এখানে আইসা নেশা পানি করে, এটা তো আমাদের গ্রামের জন্য একটা প্রবলেম হয়।
আচ্ছা,
তো ওই প্রবলেমের কারণেই তো এক পর্যায়ে দেখা যায় ওর ওই মেয়েটার মা আবার করে কি ওদের কাছে বলে, ওরা যেহেতু আমাদের শক্তিশালী ছিল খাতারনাক গ্রাম সবাই জানে। পরবর্তীতে দেখা যায় আপনার যখন আমরা এটা বলি তো ওর মা আবার ওগুলা দ্বিতীয় ওদের বইলা দেয় যে আমরা ওদের গালাগালি করছি বা ওরা আসবো আসার নিষেধ করছি।
আচ্ছা,
তো তখন ওরা এর প্রতি একটু ক্ষিপ্ত হয়। ওইখানে দেখা যায় ওই যে মেয়েটা ছিল ওর ছোট ভাইয়ের সাথে পার্শ্ববর্তী গ্রামের একটা মানে ইয়ের সাথে একটা ঝগড়া হয়।
আচ্ছা,
ঝগড়া হতে আপনার ওই একটা মহিলাকেও খুব বাজে গালাগাল করে, মহিলা গ্রামে বিচার দেয় যে আমার এই ছেলেটা গালাগালি করছে এটা নিয়ে বিচার
চায়।
শুক্রবার দিন যখন এই বিচারটা শুরু হয় তখন বিচার তো মীমাংসা হয়, যেহেতু ছোট ছেলে অন্যায় করছে তাই বিচারে হয়তো দেখা যায় ওদের থাপ্পড় দেওয়া হয়।
আচ্ছা,
তখন যে মেয়েটা থাকবে মেয়েটা ওইখানে আর কি ও জব্দ উঠে যে কিরে এখানে ওরে মারা হইতেছে কেন, ওরে মারবেন কেন আপনারা
আপনাদের গ্রামের যে মেয়ে?
হ্যাঁ, আমাদের গ্রামের যে মেয়েটা আমাদের গ্রামের মুরব্বীদেরই বলতেছে যে আপনি মারবেন কেন। পরবর্তীতে আমরা যে যুবক ছিলাম ওনারা আবার ওই মেয়েটাকে অনেক ধমকাধমকি করি, এক পর্যায়ে কি মেয়েটা বলে মানে জুতা নিয়ে উঠে জুতা দাবাড়ি দিব। তারপরে আমরা অনেক খেপে যাই মেয়েটার উপরে, দেখা যায় বিচারটার মধ্যে একটা মোটামুটি ভালো গেঞ্জাম সৃষ্টি হয়ে যায়, মেয়েটাকে আমরা মারবো এমন কিছু। যাই হোক, গ্রামের মুরব্বীরা মেয়েটাকে মারতে দেয় না, ওনারা চাপায় নিয়ে যায়। ওই সময় দেখা যায় ওই ওরা করে কি ওদের যে গ্রামের যে লোক ছিল ওদের ফোন করে যে এরকম মারামারি লেগে গেছে, এখন আপনাদের তো আসার নিষেধ করছে বা আসে নিষেধ। ওরা ওখান থেকে একজন আসে, একজন আসে আমাদের এখানে, তখন সময়টা ছিল মাগরিবের আজান দিবের, মাগরিব আজান দিছে অনেকে নামাজে চলে গেছে। তো সব যেহেতু স্তব্ধ ছিল, আমরা এখানে বিচারে কিছু লোক ছিল, তো আমাদের এখান থেকে একজন মুরব্বী আর কি ওদিকে একটু পাশে গেছে। তো ওই লোকটা আসার পরে মুরব্বীরা পাইছে, তো মুরব্বীর অনেক মারধর করে। তো এখানে যেহেতু আমাদের এখানে অনেক ধান ক্ষেত ছিল প্রচুর মারধর করে ওনারা, এই কারণে আমরা আবার ধরে ওরে মারধর করি। শুক্রবার দিন বিকাল ছিল, ওরে মারধর করাতে আমরা জানি যে ওরা খাদারনাথ অনেক, যেহেতু ওদের একজন মারছি আমরা পরবর্তীতে ওরা অ্যাকশন আসবে, তাই আমরা সবাই সাজা তো জাগি বা প্রস্তুতি নিয়ে আসি গ্রামের সবাই। পুলিশ আমরা পুলিশে খবর দিই, পুলিশ এসে বলে যে যদি ওরা আসে তাহলে আপনারা ওরা মেরে ফেলবেন, ডাকাত দিলা তাই আমাদেরকে বলবেন। তো তখন আমরা সবাই থাকি, তো রাত্রে আসে না, শনিবার দিন সকালে 11টার দিকে ওরা আবার ওখান থেকে দেখি আমরা, যেহেতু খোলা জায়গা ছিল ওরা আসতেছে আমরা দেখতেছি, আমরা যেহেতু আগে থেকে প্রস্তুত ছিলাম আমরা প্রস্তুত ছিলাম। যখন ওরা আমাদের গ্রামে ঢুকে তো এই সময় আর কি ধাওয়া পাল্টা ধাওয়া নিতে হবে। তো হওয়ার পরে যাই হোক, আমরা অনেক সেলে থাকা অবস্থায় ওদের ওইখানে আর কি প্রায় 10-12 জন কুপিয়ে পিটিয়ে আর কি খুব গুরুতর জখম হয়।
কুপিয়ে পিটিয়ে মানে কি দিয়ে?
মানে আপনার এখানে এমন প্রস্তুতি হয় যে যে যেটা নিয়ে পারে আর কি,
আপনার হাতে গেছিল
যে যেটা নিয়ে, আমার হাতে একটা হকি স্টিক ছিল।
হ্যাঁ, হকি স্টিক দিয়ে সবাইকে মারতে।
হ্যাঁ, হকি স্টিক আমার হাতে ছিল বা দা কুড়াল চাপাতি মানে মারামারির ক্ষেত্রে যেগুলো ব্যবহার করা হয়।
আচ্ছা,
দেশি অস্ত্র শুধু পিস্তল বাদে।
হ্যাঁ,
এখানে যখন মারা হয় তো একটা ছেলে এখানে মানে খুব খুব প্রচুর পরিমাণ মারা হয়, ওর মাথার মধ্যে একটা কূপ দেওয়া হয়, যে কারণে
ওরা আপনাদেরকে আঘাত করতে পারে।
হ্যাঁ, ওরা আমাদেরকে আঘাত করতে পারে না, বলতে আমাদের প্রথমে দু চারটা মহিলা মানুষ ছিল, মহিলাদেরকে অনেক বেদক পিটে ঘের কি, যেহেতু ওরা আমাদের গ্রামে ঢুকলে আমরা মানে পাশ সাইড নিয়ে রাখতাম আর কি।
আচ্ছা আচ্ছা,
তখন দেখা যায় ওরা মহিলাদের পাইছে, মহিলাদের কি আহত করছে। তারপর দেখা যায় যখন ওদের একটা মানে আমরা মাইরা ফালা দিয়ে যাই, ওরা অনেক আইসা ওইখানে নিয়ে যায়
নিয়ে যায়।
ওইটা 11টা থেকে প্রায় 1:30 পর্যন্ত মারামারিটা চলে। তো মারামারিটা চলার পর মুরব্বীর আসে এলাকার, তো আসার পরে ওরা ওদের গ্রামে থাকে, আমরা আমাদের গ্রামে থাকি। তখন একটা খবর হয় যে না, ওদের একটা লোক মারা গেছে, থানায় মামলা করছে
মারামারির কারণে।
হ্যাঁ, মারামারির কারণে ওইখান থেকে একটা ছেলে আর কি মারা গেছে, তখন যে একটা মারা গেছে আর বাকিগুলোর কথা বলা যায় না, সবাই হাসপাতাল ভর্তি। তখন যখন থানায় মামলা হয়েছে তখন আমাদের গ্রাম থেকে বলা হয় গ্রামে যে আমরা পুরুষ যারা থাকি তারা মানে আত্মগোপন করি,
আত্মগোপন করতে বলা।
তখন আমরা দেখা যায় সবাই যে যে অবস্থা থাকে ওই অবস্থায় বাসা থেকে যে নেপালি যাদের জায়গা মতো এখান থেকে সবাই চলে যায়। এক প্রকার দেখা যায় ওটা মুরব্বী গ্রামের সবাই এটা কি সাপোর্ট করে ওদের মারামারিটা বিষয়, কারণ ওদের যেহেতু ওরা আমাদের গ্রামে এসে অন্যায় কাজগুলো করতো, এমন হয়
বিষয়টা আমাদের গ্রামে এসে কোপায় কাউকে মেরে ফেলেনি
না, ওরা হয়তো সুযোগ পায়নি,
সুযোগ পায়নি।
হ্যাঁ, সুযোগটা পায়নি হয়তো। তো দেখা যায় মনে করেন যে ওরা সবকিছু নিয়ে আসছে, প্রস্তুতি নিয়ে আসছে, পাইলে হয়তো মারতো বা পায়নি কারণে মারতে পারেনি। যাই হোক, পরবর্তীতে এমন পরিস্থিতির সৃষ্টি হয় যেমন আপনার মা ছেলের হাতে অস্ত্র দিয়ে বলতেছে যা মারবি, একাত্তরের যুদ্ধ যেমন হয় এক প্রকার কম হয় না মোটামুটি আমাদের।
না না, প্লিজ এখানে এটা আনবেন না, একাত্তরের যুদ্ধের কথা এখানে আনবেন না।
ওকে সরি,
এই ধরনের একটা প্ল্যাটফর্মে একাত্তরের যুদ্ধের কথা আপনি বলতে পারেন না।
ওকে,
সেখানে পুরো একটা রাষ্ট্র স্বাধীনতার জন্য লড়েছিল, সেখান থেকে আমরা বাংলাদেশ উপহার পেয়েছিলাম। এটা গ্রাম্য অশিক্ষিত কিছু মানুষের ভুল চিন্তার দ্বারা যেই গন্ডগোলটা হয়েছে সেটার সাথে আপনি একাত্তরকে মেলাতে পারেন না ভাইয়া।
না না,
এটা আমাদের বাংলাদেশের অস্তিত্বের ব্যাপার, তো ওই জন্য এভাবে
বললাম। না, অ্যাকচুয়ালি বিষয়টা এরকম আর কি যে আপনার মা ছেলের এত অসুবিধা আছে যা এখানে এখন যেগুলো
ক্ষোভ তৈরি হয়ে গেছে
গ্রামের মধ্যে আর কি। যাই হোক, তখন আমরা সবাই আত্মগোপন করি যেখানে পারে চলে যায়।
আপনি কোথায় গেলেন তখন?
আমি তখন ঢাকার মুগদাতে, আমি আর আমার বড় ভাইয়া আমরা চলে আসলাম ঢাকার মুগদাতে আমার গান্তির বাড়িতে।
আচ্ছা,
গান্তির বাড়িতে যখন আসলাম তখন পেপার পত্রিকায় সব খবরটা আসছে। আমরা তখন ওইসব ওইসব পেপারে অনেকগুলো পেপার কিনে নিয়ে গেছি, পেপারে পড়তেছি। তো পেপার পত্রিকা অনেকটা ভুল লেখছে, বাসের বিষয়ে যেটা মানুষ বলছে সেটাই লেখছে। দেখলাম, দেখার পর এখান থেকে যখন হয় তখন আন্টির বাড়িতে যাই, আন্টির এক ফ্রেন্ডের সাথে আমার পরিচয় হয়। তখন
আপনার এই আন্টি মানে কি ধরনের আন্টি হয়? আপনার
আন্টি হয় আমার মার খালতো বোন হয় আর কি।
তার আবার ফ্রেন্ড?
হ্যাঁ, তার ফ্রেন্ড।
তার বাড়িতে গিয়ে আপনার?
হ্যাঁ, আমার মানে আমার আন্টির বাড়িতে গিয়ে উঠি। তো আন্টির বাড়িতে যেদিন যাই তখন সবাই বলে, আমরা অনেকদিন পর ওখানে যাই, অনেকদিন পর বলতে লাইফ ফার্স্ট যাই, আগে পরে কখনো যাওয়া হয়নি।
এবং তখন আপনার মাত্র 14 বছর বয়স।
14 বছর বয়স। তখন দেখা যায় আমি ওখানে যখন যাই, যাওয়ার পরে ওই আন্টির ফ্রেন্ড আসে, আসার পর ওনার সাথে পরিচয় হয়। তো সবাই জিজ্ঞেস করে যে কি কি ব্যাপার, তখন বলি যে এই ব্যাপার এটা হয়েছে। তো জিজ্ঞেস করলো যে কে আপনি, মানে মামলাটা কার নামে হয়েছে। আমাদের গ্রামে তখন আপনার 14 না 15 জনের নামে মামলাটা হয়। এর মধ্যে আমার যে বড় ভাইটা থাকে, বড় ভাইটার নামে মামলা হয়।
আচ্ছা,
আমরা 5 ভাইয়ের মধ্যে বড় ভাইটার নামে নামে পড়ে মামলাটা।
আচ্ছা,
তো এই কারণে যাই হোক আমাদের ওখানে থাকতে হবে কয়েকদিন। তো তখন যখন ওখানে আমি থাকি, আন্টির ওই ফ্রেন্ড যখন বাড়িতে আসে, আসার পর আন্টির ফ্রেন্ড ওনার,
আপনার ওই আন্টির বয়স কত?
আমার আন্টির বয়স কত, অনুমানিক 35 থেকে
মধ্যবয়স্ক।
মধ্যবয়স্ক।
ওনার নিজের কি সন্তান টন্তান আছে?
জি।
আচ্ছা,
ওনার সন্তান একটা আমার বয়সী, তখন ক্লাস 8 পড়ে, আর একজন ক্লাস 3 পরে। ওই আন্টি যখন আসে তো ওর বাড়িতে যাই হোক প্রথম দিন কাটে মোটামুটি ভালোই। এখন যাই হোক সবাই আমাদের মনটা খারাপ থাকে, একটু গ্রাম ছেড়ে অন্য জায়গায় আসছে। যাই হোক সবাই থাকি এরকম। তো পাশে আমার মামার বাড়ি আর কি। তো ওইখানে
খাওয়া পড়া খরচ এগুলো তখন কে চালাচ্ছে?
তখন খাওয়া পড়ার খরচ বলতে আমরা তো একা পরে চলে যাই এখানে। তো যাওয়ার পরে ওইখানে গিয়ে কিছু যা যা প্রয়োজন পরে কিছু কেনাকাটা করে নিই, আর খাওয়া দাওয়া আন্টির বাড়িতে যেহেতু থাকতেছে আন্টির বাড়িতে। তারপরে ওইখানে যখন থাকি পরে আপনার ওই আন্টি আসে, তো উনিও এসে আমাদের অনেকটা ই করে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। যাই হোক মন খারাপ করো না,
ওই আন্টিটা উনিও জানতেন আমাদের গ্রামে কি হয়েছে,
উনিও ব্যাপারটা জানতেন। পরবর্তীতে যাই হোক যেদিন যাই ওদিন কাটে, তার পরের দিন আমি যখন আন্টি যে কোনো কাজে আর কি বাড়ি থেকে বাড়ির বাইরে যাবে, তখন বেলা গেল যাবো, আমি তো একটা কাজে যাবো, তখন 11টা বাজে, আমি একটা কাজে যাবো, আমার আস্তে আস্তে হচ্ছে 4টা 5টা 5টা বাজে।
আচ্ছা আচ্ছা,
তখন আর আমার আঙ্কেল পেশায় আপনার ট্রাক ড্রাইভার, উনি রাতে গাড়ি চালায়।
আচ্ছা,
মা দিনে বাড়িতে এসে ঘুমায় আর কি।
আচ্ছা, আর আপনার বড় ভাই তখন কি করছে?
আমার বড় ভাই তখন যে আমার পাশের বাড়িতে যে এক মামা ছিল, ওই মামার বাড়িতে তখন ও বাড়িতে থাকতো। আমি যেহেতু ছোটবেলায় লাজুক টাইপের, মামার 3টা মেয়ে ছিল,
যে
কারণে আমার তেমন একটা ভালো লাগতো ওদের সামনে, তাই আমি ওখানে যেতাম না আর কি।
বুঝতে পারছি, মানে আপনার বড় ভাইটা থাকতো আপনার মামার সাথে,
মামার
একদম পাশে, এলাকার
পাশে,
আর আপনি থাকতেন আপনার চাচির?
না, আমরা দুজন একসাথে থাকতাম, মানে দিনের সময়টা আর কি ভাইয়া ওইখানে সময়টা কাটাতো আর কি, ওই বাড়িতে সময়টা কাটাতো আর কি, রাত্রে আমরা একসাথে থাকতাম।
আচ্ছা,
তো যাই হোক তারপরে এখন আন্টি বলে যে আচ্ছা ঠিক আছে বাবা তুমি থাকো, তোমার পাশে আন্টি রান্না বান্না করে, উনি খাওয়া দাওয়া করে, উনি তোমার প্রবলেম হবে না। তখন বাড়িটা ফাঁকাই থাকে, পরে আন্টি আসে, আঙ্কেল পাশের রুমে ঘুমাইতেছে, পরে আমি বসে বসে টিভি দেখতেছি। প্রথমে আন্টি আসে, এটা জিজ্ঞেস করলো কি খবর বাবু কি করতেছ, আন্টি টিভি দেখতেছি। পরে আমি যখন টিভি দেখতেছিলাম তখন আন্টি কিচেনে রান্না করতেছিল।
আচ্ছা,
তখন আন্টি পাশে আসলো, এসে বসলো, বসে জিজ্ঞেস করলো কি খবর বাবু কি করো। আমি তখন টিভি দেখতেছিলাম, যেহেতু গানটা একটু অন্যরকম ছিল এই কারণে আমি চ্যানেলটা পাল্টাতে দিয়ে, তখন আন্টি বলে যে থাক না গানটা তো ভালোই গেছিল।
আচ্ছা,
পরে যাই হোক আমি দেখলাম
গানটা একটু অন্যরকম ছিল, বলতে কি গানটাতে কি মানে অশ্লীলতা ছিল?
হ্যাঁ, অশ্লীলতা ছিল গানটাতে, অশ্লীলতা ছিল গানটাতে। তো যাই হোক ওই গানটা আমি চেঞ্জ করতে যে আন্টি যেহেতু আসছে, তাই আমি যখন পাশে আন্টি বলে যে থাক শুনি না গানটা,
হ্যাঁ
শুনতেছিলাম। পরে আন্টি এইটা ওটা জিজ্ঞেস করতেছিল, আমি বলতেছিলাম। ও একটু পরে আমার কাছে লাগলো যে আন্টি একটু অন্যরকম হইতেছে, তারপর আমি এতটা ই করি না, কেয়ার করি না, আমার মনোযোগ টিভিতে থাকে। পরে আন্টি যখন একবার খুব কাছাকাছি এসে বসে, আমি সোফায় বসেছিলাম, আন্টি খুব কাছাকাছি এসে বসে আমার, তখন
আমাদেরকে, আমাদের বন্ধুরা আমাদেরকে এই মুহূর্তে একটা ছোট্ট বিরতি নিতে হবে। বিরতির পরে আমরা আবারও চলে আসবো, আবারও চলে আসবো। তবে সবাইকে বলে রাখছি এই ঘটনার মধ্যে আপনারা যেই যৌন সুড়সুড়ি অনুভূতি নেওয়ার চেষ্টা করছেন সেটা থেকে দয়া করে দূরে থাকবেন। ওই সুড়সুড়ি পেতে পেতে আপনার পক্ষে সম্ভব না একটা গল্পের সত্যিকারের অর্থ খুঁজে বের করে উপলব্ধি করা। এখানে খুব খারাপ একটা ঘটনার সূচনা হয়েছে, এই খারাপ ঘটনাটাকে দয়া করে আনন্দদায়ক হিসেবে নিয়ে চারিদিকে ছড়িয়েও দেবেন না, নিজেও এভাবে নেবেন না, নিজের ভেতরেও ছড়িয়ে দেবেন। আর আপনি যদি আসতে চান যাহা বলিব সত্য বলিব মঞ্চে, তবে আমাদেরকে ফোন করুন। ফোন নাম্বারটি হল 09613892892 09613892892। ওখানে ফোন করে নির্দেশনা অনুযায়ী আপনার কথাগুলো রেকর্ড করুন এবং আপনার ফোন নাম্বারটি স্পষ্ট করে উচ্চারণ করুন। ফিরে আসছি ছোট্ট একটা বিরতির পর, চলছে JBSB Uncensored।
Royal Tiger Drink presents KBSB Uncensored. Recharge yourself. Royal Tiger Drink presents KBSB Uncensored. Recharge yourself.
Welcome back. Welcome back to JBSB Uncensored, where the worst stories are told in the best way. আর আমরা এই মাত্র শুনছিলাম আবুল হোসেনের কথা, আর আবুল হোসেনের কথা শুনতে শুনতে মাঝপথে একটা আপত্তিকর অবস্থায় আমরা বিরতি নিয়েছিলাম। আমি খুবই দুঃখিত যে এই ধরনের আপত্তিকর বিষয়বস্তু মাঝে মাঝে আমাদেরকে JBSB অর্থাৎ যাহা বলিব সত্য বলিব অনুষ্ঠানে তুলে আনতে হয়, কারণ এই আপত্তিকর অবস্থানগুলো অ্যাকচুয়ালি উঠে আসে আপত্তিকর মানসিক চিন্তা ভাবনা থেকে। আর আমাদের জানা উচিত আমাদের আশেপাশে আপত্তিকর মানসিক চিন্তা ভাবনা নিয়ে কত রকম কত মানুষ কত ভাবে বেঁচে থাকতে পারে। আর এগুলো আমাদের এই কারণে জানা উচিত, কারণ এই ধরনের আপত্তিকর অবস্থানগুলো থেকে অনেক রকম বড় বড় অপরাধের শুরু হয়। মানসিকতায় যখন অপরাধ ঢুকে যায় তখন সব অপরাধকেই সামান্য মনে হয়, করতে খুব একটা খারাপ লাগে না। একটা মানুষ যখন একটা অপরাধের গণ্ডি পার হয়ে যায় না, ইটস লাইক একটা তো খুন করেছি, ফাঁসি তো আমার 10 বার হবে না, আরো 5টা খুন করে ফেলি, এই ব্যাপারটা মানুষের মধ্যে কাজ করে। তো এটা যাতে কাজ না করে এই জন্য এই ধরনের মানসিক বিকৃত অবস্থানগুলো আমাদেরকে মাঝে মাঝে তুলে ধরতে হয়, যাতে আপনারা জানেন যে আপনি যা করছেন সেটা বিকৃত রূপ ধারণ করছে, যাতে আপনি বোঝেন আপনার আশেপাশে যা হচ্ছে সেটা ভালো হচ্ছে না। এই জন্য নয় যে আপনি এটার মাধ্যমে এক ধরনের এক ধরনের মানসিক শারীরিক আনন্দ উপভোগ করবেন, সেই জন্য নয়। তো তাই বলছি যে আমার দরকার করলে যাহা বলিব সত্য বলিব তো একজন শ্রোতার দরকার নেই, কিন্তু যে কজন আছেন তারা দয়া করে অপরাধটাকে উপলব্ধি করার জন্য শুনবেন, আর কোনো কারণে নয়। তারপরে বলুন আবুল হোসেন, এরপরে কি হলো?
তারপরে ওই আমার কাছে মনে হচ্ছে যে ওই মহিলা আমার মানে আমার প্রতি অনেকটা আকর্ষণ হয়ে গেছে বা এরকম।
মানে আপনার মনে হচ্ছে 35 বছর বয়সের মহিলাটা 14 বছরের একজন শিশু বলবো আমি অলমোস্ট, বা কিশোর বলা যায় তাকে, 14 বছরের একজন কিশোরের প্রতি শারীরিক ভাবে আকৃষ্ট।
জি। তারপর যখন উনি আমার গায়ে হাত দেয়, এক প্রকার গায়ে হাত দেয় এক সময়, তখন আমার মানে অতিরিক্ত অন্যরকম মনে হয়। আমি প্রচুর ভয় পেতে থাকি বিষয়টা নিয়ে। আমি বুঝতে পারি যেহেতু যে উনি হয়তো এমন কিছু করতে চেয়েছে, তো যদিও আমি খুব তারপর আমার লাইফের আগে পরে কখন এমন কিছু হয় নাই, তাই আমার এক প্রকার খুব মানে প্রচন্ড ভয় লাগতে থাকে বিষয়টা নিয়ে।
অবশ্যই আপনার 14 বছর বয়সে আপনার কখনোই কোনো নারী সঙ্গ হয়নি এর আগে?
জি না, কখনো হয় নাই, তাই আমার প্রচুর ভয় পেতে থাকে। তারপরে উনি যতটুকু ওনার প্রয়োজন ছিল উনি অতটুকু করে বলে ইস্টিমেটে কাউরে বলবো না, তখন আমিও বলি আচ্ছা ঠিক আছে আমি কাউরে বলবো না। তারপরে
আমরা খুব মানে একটা লজ্জাজনক পরিস্থিতির মধ্যে দিয়ে গেলাম, এবং সেই লজ্জাজনক পরিস্থিতির মধ্যে দিয়ে যাওয়া থেকে মানে আমরা কি শিখতে পারি সেটা আমি আপনাদেরকে একটু বলতে চাই। কারণ হচ্ছে আমি দেখেছি যা বলিব সত্য বলিব আমি 234 নম্বর পর্ব থেকে করা শুরু করেছি, বা তার আগে পর্যন্ত কিবরিয়া ভাই করতেন এবং অসাধারণ ভাবে করতেন, কিন্তু সেসব গল্প থেকে অনেককে আমি দেখেছি ইউটিউবে এবং নানান চ্যানেলে ফেসবুকে খুব বাজে একটা মানে বের করে নিয়ে আসতে। দয়া করে আপনাদের কাছে আমি হাত জোর করছি, আপনারা এখান থেকে বাজে মানেটা বের করে নিয়ে আসবেন না। আপনাদের দেখা উচিত এখানে 35 বছর বয়স্ক একজন মহিলা কিভাবে তার শারীরিক চাহিদা একটা শিশু বা একটা কিশোরের উপরে জোরপূর্বক দিয়ে দিচ্ছে, এবং তার মানসিকতাটাকে সম্পূর্ণভাবে বিকৃত করে দিচ্ছে, যেখানে সে ভয় পাচ্ছে, সেই ভয়টাকে বানিয়ে দেওয়া হচ্ছে তার জন্য একটা খাদ্য। এর চেয়ে কষ্টের আর কিছু হতে পারে না।
পরে এক প্রকারে আমি অনেকটা অসুস্থ হয়ে যাই, যে আমি ওখান থেকে উঠতে পারি না, প্রচুর খারাপ লাগতে থাকে। তখন আমি ওই অবস্থায় ওখানে ঘুমায় পড়ি, প্রায় 2 ঘন্টা আড়াই ঘন্টা পর আমার ঘুম ভাঙে। ঘুম ভাঙার পর দেখলাম আন্টি ডাকতেছে যে ওঠো খাওয়া খাবার রেডি। পরে খাওয়া দাওয়া করলাম, তো ওনার সামনে আমার খুব খারাপ লাগতেছিল, বা আমি ওনার সামনেই করতে পারতেছিলাম না, ওনার চোখের চোখ রাখতে পারতেছিলাম, কথা বলতে পারতেছিলাম না। পরে যাই হোক সেদিন কাটে, আনতে চলে আসে, সেদিনকার মতো সেদিন সময়টা কাটে। আমার খুব একটা ভালো লাগে না, কারণ বিষয়টা গুন্ডাল হয়ে যায়, বা বিষয়টা আমি মানতে পারতেছিলাম না।
যাই হোক মন থেকে মানতে
পারছিলাম না যে আন্টি এই ধরনের কাজটা করবে বা সেই বিষয়ে। তারপরে যেহেতু কাউরে বলুন বা কাউরে আমার বলার প্রয়োজন করে নেই বা বলিও নেই, তো আমার আন্টি যখন ফিরে আসে বলে যে কাজটার জন্য নিয়ে গেছে, কাজটা হয়নি, আবার আগামীকালকে ওনার যেতে হবে। তো যাই হোক তখন এই কথাটা বলার পরে আমার ভিতরে একটা ভয় আসে যে আগামীকালকে আন্টি বাড়ি থেকে চলে যাবো।
আচ্ছা
যাই হোক, পরের দিন সকালে যখন আন্টি চলে যায়, সবাই বাড়ি থেকে চলে যায়, তো আমার আঙ্কেল যখন ঘুমে থাকে তখন আমিও রুমে টিভি দেখতেছিলাম, আবার উনিও রান্না করতেছিল।
তারপর আঙ্কেল ঘুমায় থাকে, কারণ হচ্ছে আমি একটু মনে করে দিয়েছি তাদের যে সে সারা রাত ট্রাক
চালায়। তো যাই হোক পরবর্তীতে উনি যখন আমি যখন ই করি তখন দেখলাম যে রুম মানে দরজাটা খুলে উনি ভিতরে ঢুকতেছে অন্যরকম ভাবে একটু। তো তখন ওই সময় আঙ্কেলের ফোনটা বেজে ওঠে, আঙ্কেলের ফোনটা যখন বেজে ওঠে একটু পর আঙ্কেল উঠে একটা ফোনটা রিসিভ করে, তারপর শুনলাম যে গতকালকে উনি একটা অ্যাক্সিডেন্ট করছে নাকি, ওই কারণে আর কি আজকে ওনার যেতে হবে তাড়াতাড়ি, খুব দ্রুত দিনও যেতে হবে।
আচ্ছা
যাই হোক আঙ্কেল আমার বলে যায় যে বাবা আমি ওখানে চলে গেছি, তুমি থাকো, তুমি থাকো, এখন তো আন্টি আসে, আন্টি দেখাশোনা করবো। পরে যখন আপনার আঙ্কেল বাড়ি থেকে চলে যায়, তখন আন্টি সবকিছু গেট বন্ধ করে রুমে আসে। আন্টি বলে যে তুমি পাশের রুমে আসো।
আচ্ছা,
তখন ওই রুমে নিয়ে যায়। আমি শুধু মাথা নিচু করে ছিলাম, যেহেতু আমি খুব লজ্জা পাইতেছিলাম, খুব ই লাগতেছিল আমার। তারপর যাই হোক, যতটুকু করার উনি ততটুকু করলো। তারপর দেখা যায় ওদিনও দেখা যায় আমি মোটামুটি একটু অসুস্থ হয়ে যাই, ভালো লাগে না আরকি।
সোজা সোজা কথা, সামান্য শারীরিক আনন্দের জন্য একজন প্রাপ্তবয়স্ক মহিলা একটা কিশোরের মানসিকতা ধ্বংস করে দিল আসলে। তারপরে
তারপরে যাই হোক, ওইখানেও দিনকে ওই অবস্থায় আমি ঘুমাই। পরে ওই দিনকে যাওয়ার পরে আপনার বিকালে উনি আমাকে ওনার ফোন থেকে কিছু পর্ণ ভিডিও দেখায়, ফোনটা দিয়ে বলে তুমি রোদ দেখতে বসে বসে। দেখার পর দেখা যায় ভিতরে আমার ওই সময় একটা ফোন জেগে উঠে ভিতরে।
আচ্ছা, মানে আপনারও এবার ইচ্ছা জাগতে?
হ্যাঁ, আমারও একটা ইচ্ছা জেগে, পরটা যেটা ছিল নিজের ইচ্ছে আমার ছিল। দিন যাওয়ার পরে আমি ওইখানে দেখা যায় আন্টি একদিন প্ল্যান করলো যে ওনার বাড়িতে রাতে ওনার সাথে আমাকে নিয়ে যাবে। তো কিভাবে নিয়ে যাবে, ওনার ছেলে আছে, ওনার ছেলে তখন এসএসসি পরীক্ষার্থী। তো ওনার ছেলে কি করে, আপনার যে কোনো কথা বললে আমার ছেলে গ্রামে পাঠায়।
আচ্ছা,
গ্রামে পাঠায় আমার আন্টির কাছে এসে বলতেছে যে ইমন আমার ছেলে তো গ্রামে গেছে, তা আবুল হোসেন আমার কাছে দিয়ে, ও আমার সাথে রাত্রে থাকবে না, আমরা একসাথে থাকবো না। আমার আন্টি সব মনে ওখানে দিয়ে দেয়। যাই হোক, রাত্রে ওখানে
এবং আবারও সেই একই ঘটনা,
আবারও সেই একই ঘটনা। তো যাই হোক, ওখানে দুদিন ওনার ছেলে থাকে, দুদিন আমি ওনার সাথে থাকি। পরবর্তীতে বিষয়টা দেখা যায় আমার কাছেও ভালো লাগতে থাকে। তারপর ওখানে মোটামুটি 13 দিন আমি থাকি। এই 13 দিনের মধ্যে যতদিন সময় পাই বা যতটুকু সময় পাই উনি এই কাজগুলো করে। তারপর যাই হোক, ওখান থেকে আমি চলে আসি আমাদের এখানে। যখন জিনিসটা মিটমাট হওয়া শুরু করে
তখন অলরেডি মামলা ঠান্ডা হয়ে গেছে,
ঠান্ডা হয়ে যায়। তখন মানে আমরা চলে আসি, বাট আমি বলতে আমার নামে মামলা হয় না, যেহেতু আমি চলে আসি, আমার ভাইয়া চলে আসে না, আমার ভাইয়া ওখানে থাকে। যাই হোক, ওখান থেকে চলে আসি। গেঞ্জামটা লাগে আপনার মার্চ মাসে,
আচ্ছা
20 তারিখে গেঞ্জামটা লাগে, তখন দেখা যায় মার্চ শেষ, মার্চ মাস শেষ হয়ে গেছে। তো যাই হোক, আমি আসি বাড়িতে। আসার পর দু এক মাস এমনিতেই চলে। তো পরবর্তীতে আমার অনেক ইচ্ছা থাকে যে আন্টির বাড়িতে যাবো বা ভাইয়াকে দেখবো, এই উৎসটা দিয়ে একবার যাবো। তো যাওয়ার পর যাই হোক, পরবর্তীতে আর যাওয়া হয় না আমার।
আচ্ছা,
পরে আপনার যখন ই হয় তখন দেখা যায় আমার, আমি ফোন ইউজ করি, একটা ফোন কিনি। তো ফোন কেনার পর একটা রং নাম্বার।
আপনার বয়স কত, কত বছর বয়সে ফোন ইউজ করা শুরু করলেন?
আমার 14 বছর বয়সী তখন।
আচ্ছা,
তারপর আমি একটা ফোন কিনি, ফোন কেনার পর একটা ফোন ইউজ করি। তো ওখানে একটা মেয়ের সাথে আমার রং নাম্বারে পরিচয় হয়। রং নাম্বারে প্রথম এক মাস রং নাম্বারে আমরা কথা বলি, ফ্রেন্ড হিসাবে, বন্ধু হিসাবে।
রং নাম্বারে এক মাস কথা বললেন?
হ্যাঁ, এক মাস কথা বলি। তারপর দেখা যায় বিষয়টা আমাদের প্রেমের মধ্যে ছড়ায় বা ভালোবাসার মধ্যে আসে। যাই হোক, তারপর আস্তে আস্তে ওর সাথে আমার সম্পর্ক, রিলেশনটা হতে থাকে এমনিতে। তো যাই হোক, ওর সাথে কয়েকবার আমি বলি দেখা করার বিষয়টা, বা ও বলে যাই হোক, যে কোনো ভাবে দেখা করা হয় না।
মেয়েটা কি আপনাদের এলাকারই ছিল?
জি না, আমাদের এলাকায় ছিল না। মেয়েটার বাসা ছিল আপনার বান্দুরা, নবগঞ্জ বান্দুরা। আমাদের এখান থেকে আপনার বাসে যেতে প্রায় 6-1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা সময় লাগে।
আচ্ছা আচ্ছা, বেশ দূরে।
যাই হোক, আর ওইখানে ওর সাথে আমার ভালো একটা সম্পর্ক তৈরি হয়, মোটামুটি খুব ভালো সম্পর্ক তৈরি হয়,
ফ্রেন্ডশিপের মতো।
হ্যাঁ, ফ্রেন্ডশিপের মতো। পরবর্তীতে বিষয়টা আপনার, আমাদের যখন ডিসেম্বর মাস আসে, ডিসেম্বর মাসের 16 তারিখে আমাদের বিষয়টা কি প্রেমের সম্পর্কে,
আচ্ছা আচ্ছা,
প্রেমে পরিণত হয়। প্রেম মোটামুটি ভালোই হয়। আমাদের প্ল্যান ছিল যে আমরা পালিয়ে বিয়ে করবো, যেহেতু তখন আমি খুব ছোট। তখন
আপনাদের বিয়ে করার প্ল্যান ছিল? আপনার তো বয়স তখন 15 মাত্র।
হ্যাঁ, 15 বছর।
আর মেয়েটার বয়স কত?
মেয়েটার বয়স তখনই আমার মতোই হবে,
সমবয়সী
হবে আরকি। তো যাই হোক, ওর সাথে আমার ভালো একটা প্রেমের সম্পর্ক তৈরি হয়। বিয়ের প্ল্যানটা তো আর খুব দ্রুত ছিল না, পরবর্তীতে আমাদের সম্পর্কটা চালিয়ে যাই, তারপরে দেখা যায়।
আচ্ছা,
তো যাই হোক, সম্পর্ক করতে করতে আপনার দীর্ঘ লম্বাই হয় সম্পর্কটা। তো এটা যখন 1-2 বছর হয়ে যায়, মোটামুটি ভালো হয়, তখন আমি একদিন বলি যে আচ্ছা ঠিক আছে, আমরা এত বছর প্রেম করতেছি কিন্তু কেউ তো কাউকে দেখতেছি না, একদিন চলো দেখা করি।
আচ্ছা,
তখন ও প্রথমে রাজি হয়, পরে যে কোনো আমার ঝামেলার কারণে আর দেখা করতে যাওয়া হয় না, অনেক দূরের পর যেহেতু আর যাওয়া হয় নাই। তো দেখাটা না করাতে এমন করতে করতে এক পর্যায়ে দেখা যায়, যাই হোক, প্রেম হয়তো ছিল, অনেক বা অনেক প্রবলেম হয় বা প্রবলেম হওয়ার পরেও, তারপর দেখা যায় আমার কাছ থেকে মানে আগ্রহ ওরও মোটামুটি ভালো ছিল। প্রথম প্রথমে যেহেতু আমি ওরে ফোন করতাম, বা আমার মনে আছে যে আমি প্রথম যখন ওর সাথে প্রেমের সম্পর্ক যেদিন থেকে তৈরি হয়, ওদিন থেকে প্রায় 16 দিনে আমি 1700-1800 টাকা আমি আমার ফোন ইউজ করছি।
1700-1800 টাকা
কতদিনে? এই তো 20 দিনে হবে সম্ভবত,
20 দিন মানে প্রায় 150 টাকা প্রতিদিন।
হ্যাঁ, প্রতিদিন। আমি খুব পরিমাণ অনেক প্রচুর
পরিমাণ
তখন কাজ করতাম না, ঠিক আছে, যেহেতু এই বিষয়টা আমার একটাই ছিল যে আমি আমার আব্বুর পকেট থেকে টাকা নিতাম।
আপনার আব্বার পকেট থেকে আপনি টাকা চুরি?
আমার আব্বার পকেট থেকে আমি টাকা নিতাম, আব্বার পকেট থেকে, বা আব্বা টাকা বড় ভাবির কাছে রাখতে দিত, বা আপনার বড় ভাবি যেহেতু সুকেশের মধ্যে তালা মারা রাখতো।
বাবাকে টাকা পয়সা গুনে রাখতেন না? টেন পাইতেন
না? উনি গুনে রাখতেন না টাকা পয়সা, আনতো হয় না, ভাবির কাছে দিত, বা এখান থেকে যখন যেটা লাগতো রাখতে দিত।
আমাদের শ্রোতা বন্ধুদের এখান থেকে অনেক কিছু শেখার আছে। আমি জানি না আপনাদের মধ্যে কজন বাবা আছে, কজন মা আছে, তবে সন্তান এই উদ্ধতাটা অনেক সন্তানই করে বাবার পকেট থেকে। এই যে আমাদের সাথে যে আছেন আবুল হোসেন ভাই, উনি বারবার এক কথা বলে যাচ্ছেন, বাবার পকেট থেকে নিতাম, বাবার পকেট থেকে নিতাম। একবারও বলছেন না আমি বাবার পকেট থেকে চুরি করতাম। কারণ আমাদের সামাজিক ভাবে ধারণা যে বাবার পকেট থেকে ছেলে নিয়ে নিলে সেটাকে আসলে ঠিক চুরি বলা হয় না। কিন্তু আপনার বাবাও একটা মানুষ, প্রত্যেকটা বাবাই একটা মানুষ, কারো কাছ থেকে তার জিনিস না বলে নেওয়াটাই কি চুরি নয়? হতে পারে সে সম্পর্কে আপনার বাবা, কিন্তু তারপরেও তো চুরি। এই সামাজিক জিনিসটা কিন্তু আমাদের বাবা মায়ের দোষ আমি বলবো। আপনার বাবার যদি অভ্যেস থাকতো যে সে টাকা পয়সা গুনে হিসেব করে রাখে, তাহলে সেই হিসেবটা আপনার মধ্যে ঢুকে যেত। ও আচ্ছা, আমি 500 টাকা নিয়েছিলাম, আমার বাবার হিসাব আছে, এখন এখানে এত 500 টাকা কম, তার মানে আমার বাবা টাকাটা হিসাব করে রাখে, হিসাবটা আপনার মধ্যে আসতো। 1800 টাকা ফোনের পিছনে খরচ করতে পারতেন না তখন এমনিও, তাই না? ওকে, তারপরে
পরে যাই হোক, কদিন এভাবে চলে, তারপর দেখা যায় একদিন বাবা এর মধ্যে একদিন করে যে ওখানে একদিন ওখানে 5000 টাকা থাকে, মানে1000 টাকা থেকে 5000 টাকা ছিল তখন পরবর্তীতে বিষয়টা যে এখানে তো টাকা ছিল, তো পরে দেখলাম যে আব্বু ভাবিরে মানে অনেক রাগারাগি করতেছে যে টাকা তুমি টাকা ঠিক মতো গুনে রাখো না, ভাই রাখতে পারছো না। পরে দেখলাম যে ভাবি কান্না করতেছে, আব্বুর কথাটা বলছে যে কোনো কারণে বাবু আগারে করছে।
মোটামুটি আপনার আব্বা মনে হয় আপনার ভাবিকেই ব্লেম দিচ্ছে যে তুমি টাকা সরাইছো
না, এমন কিছু করেনি। তারপরে দেখা যায় ভাবি নিজে থেকে জিনিসটাই করে নিছে যে টাকাটা কোথায় গেল বাসে বসে, না আব্বা সরাসরি ভাবিকে বলে নাই বিষয়টা, এমন কিছু করেও নাই, যেহেতু আমার ভাবি খুব বিশ্বাসী লোক আর ভাবি খুব ভালো। তো এই কারণে যাই হোক, পরে দেখলাম যে ভাবি অনেক কান্নাকাটি করতেছে। তার বিষয়টা যখন ভাবি কান্নাকাটি দেখে আমার খুব খারাপ লাগলো যে হয়তো আব্বু ভাবিকে বিশ্বাস করে নাকি। এই বিষয়টা ভাইবা আমি আমি কই যাই হইব, হয়তো না হয় আমি একটু মারবো। তারপর যে জিনিসটা তার ই থাকলো না, পরে আমি ভাবিরে ডাকবো, বলি যে ভাবি মনে মনে এখান থেকে টাকাটা আমি নিছি। আমি ওই বিষয় নিয়ে আর সাহস পেলাম না যে
এই ঘটনার পরে কি আপনার বাবার কাছ থেকে আপনি টাকা নিয়েছিলেন? আর
এই ঘটনার পর থেকে নিয়েছিলাম, কিন্তু মানে ওইটা দেখা যায় যদি ভাবি যেহেতু ভাবি ভাবিরে বাঁচে আর কি, ভাবির উপর প্রভাবটা না পড়ে,
মানে আপনার ভাবির উপর প্রভাব যাতে না পড়ে
না পড়ে,
ওই জন্য আপনি ওইভাবে নেননি, ভাবির সাথে বাসায় নেই তখন নিয়েছে।
হ্যাঁ হ্যাঁ, তখন নিয়েছি। বা পরবর্তী দেখা যায় ওই যখন শার্ট খোলা শার্ট রাখছে, শার্ট থেকে শার্ট পকেট থেকে নিছি, বা আপনার ওই ঘুমাইছে বালিশের নিচে মানি ব্যাগ রাখছে, মানি ব্যাগ থেকে নিছি।
আচ্ছা, এরকম ক্যাশ সেভ করা টাকা থেকে
নেননি? এখান থেকে আর কি। তো ওইখানে যেমন বেশি টাকা থাকতো এখান থেকে নিলে বিষয়টাই হইতো না। যাই হোক, পরবর্তীতে আমি তখন কাজকাম যেহেতু করি না, আমার পকেটে তেমন টাকাও থাকে না, আর বাসা থেকেও তেমন এখান থেকেও টাকা নি না, দেখা যায় ওরে ফোন করার আমার থেকে কই মাঝে আর কি একটু।
আচ্ছা,
আমি যেমন আমি টাকা ভরে ফোন করতে পারতাম ওইটা পারি না, পরে যাই হোক একটু কম করি, কিন্তু ও ওর রেগুলারটা চালায় যায়, ও সম্পূর্ণ ভাবে ফোন দিতে থাকে, সম্পূর্ণ সবসময় ও ফোন দিত। পরে এক সময় বিষয়টা বলি, দেখ আমি কাজকাম করি না, আমার কাছে টাকা থাকে না, এই কারণে হতে পারে ফোন দিতে পারি না, তুই কিছু মনে করিস না।
আচ্ছা, তখন বলছেন এবং সে ফোন দিত?
হ্যাঁ, তখন তারপর থেকে ওই ফোন দিত, যাই হোক ওই ফোন দিত, এমন করতে করতে প্রায় 3-4 বছর মাথায় চলে আসে আর কি বিষয়টা।
আচ্ছা, 4 বছর এবং আপনাদের কোনো দেখা হয়নি?
দেখা হয়নি।
এই মুহূর্তে আমাদের একটা বিরতি নিতে হবে ফ্রেন্ডস। আমরা এই বিরতির পরে জানবো এই 4 বছরের অসাধারণ যে প্রেম, যে প্রেমের কারণে একটি মেয়ে টাকা খরচ করে যাচ্ছে, একটা ছেলে তার বাবার কাছ থেকে টাকা চুরি করে নিয়ে এসে হলেও প্রেমের তাগিদে কথা বলে যাচ্ছে, হাজার হাজার টাকা খরচ করে যাচ্ছে, সেই প্রেমের পরিণতিটা কোথায় দাঁড়ায় এটা বুঝবেন বিরতির পর। বিরতি অনেক বড় ব্যাপার রে ভাই, জীবনে বিরতি অনেক কিছু নিয়ে আসে, তাই একটু অপেক্ষা করুন, দেখুন বিরতির পর কি থাকে। ইউ আর লিসনিং টু এবিসি রেডিও 89.2 FM, দিস ইজ রেহান রাসুল, আই এম গোয়িং
for a break.
আর আপনি যদি আসতে চান যাহা বলিব সত্য বলিব মঞ্চে, তবে আমাদেরকে ফোন করুন। ফোন নাম্বারটি হল 09613892892 09613892892। ওখানে ফোন করে নির্দেশনা অনুযায়ী আপনার কথাগুলো রেকর্ড করুন এবং আপনার ফোন নাম্বারটি স্পষ্ট করে উচ্চারণ করুন। ফিরে আসছি ছোট্ট একটা বিরতির পর, চলছে JBSB Uncensored।
Royal Tiger 3 presents KBSB Uncensored. Recharge yourself. Royal Tiger 3 presents KBSB Uncensored. Recharge yourself.
বিরতির পর আরো একবার ফেরত আসলাম JBSB Uncensored নিয়ে। আপনাদের সাথে আছি আমি রেহান রসুল,
আর আমার সাথে আজকে আছেন আবুল হোসেন। আবুল হোসেনের কাছ থেকে আমরা যা শুনছিলাম, যারা হয়তো শুনতে একটু দেরি করে ফেলেছেন, যারা হয়তো এতক্ষণ শুনেননি, হঠাৎ করে এখন জয়েন করলেন মাত্র ABC রেডিও 89.2 FM এর সাথে, তাদেরকে বলছি, দ্য ফ্যাক্ট ইজ আবুল হোসেন ওয়াজ আ ভিকটিম, একজন ভিকটিম ছিলেন তখন যখন উনি তার এক আন্টির বাসায় যায় এবং সেই আন্টির বাসায় আশ্রয় নিয়ে অ্যাকচুয়ালি পলাতক অবস্থায় থাকতে যায়। তখন তার আন্টি একটা মিসইউজ করে তাকে এবং সেই মিসইউজ থেকে তার জীবনটা হয়ে যায় অন্যরকম, তার নারীদের প্রতি চিন্তা ভাবনাই হয়ে যায় অন্যরকম, যেটা এত ছোট বয়সেই ম্যাচিওর একটা এজে স্বয়ং আবুল হোসেন নিজেই বুঝতে পারছিলেন না। এবং আবুল হোসেন বুঝতে না পারা থেকেই কিন্তু এরপরে যখন সে গ্রামে যায়, গ্রামে গিয়ে সে ফোন নেয়, ফোনের মাধ্যমে রং নাম্বার আসে, রং নাম্বারের মাধ্যমে তার একটা সম্পর্ক হয়, সেই সম্পর্কটা প্রায় 4 বছর ধরে চলে, কিন্তু তাদের মধ্যে কখনো দেখা হয়নি, রাইট? এই সময় আমরা ছিলাম, এরপর থেকে আবারও শুনবো আবুল হোসেনের কাছে।
যাই হোক, আমাদের সম্পর্কে যখন প্রায় 4 বছর হবে তখন দেখা যায় আমার ওর প্রতি একটু ভালোবাসা একটু মানে অন্যরকম হয়, বা নিজে ব্যস্ততার কারণে তখন আমি একটা চাকরিতে লাগি।
ভালোবাসা তো একটু অন্যরকম আসলে হয় না, আপনি আসলে তার প্রতি আগ্রহ হারাতে শুরু
করছেন। তারপরে যাই হোক, তো আমি তখন ওকে আর কি কন্টিনিউ ফোন করতাম না।
আচ্ছা,
আমি যখন মিস কল দিতাম ওইটাও দিতাম না, তখন দেখা যায় 10 দিন 15 দিন 1 মাস 1.5 মাস 2 মাস এরকম হয়ে যায় যে আমি ওর খবর নিই না। সারাদিনে 4 বার কল দেয়, যতবার ফোন দেয় তখন ওই ফোন দেয় শুধু, কিন্তু আমি ওর ফোন দিতেছি না। তখন আমার বলতে থাকে যে কি ব্যাপার, আপনি সারাদিনে একটা মিস কলও দেন না, এখন একটা মেসেজও দেন না, ব্যাপার কি? তখন আমি বলি যে এখান থেকে তোর আগে বলছেন কাজ কাম করি না, আমার টাকা থাকে না, আমার ফোনে টাকা থাকে না, পয়সা তো ফোন দিতে পারি না। বলে মিস কল দেওয়ার টাকাও থাকে না। আমি বলি যে না, হয়তো এরকম কিছু থাকে না। পরে ও করে কি, আমার ফোনে 50 টাকা রিচার্জ করে একটা সময়, তো আমি দেখলাম যে আমার ফোনে 50 টাকা আসছে, তো আমি জানি না কে করেছে। 10 মিনিট পরে ফোন দেয়, ফোন দেওয়া বলে ফোনে টাকা পাইছেন? পরে আমি বললাম যে কি পাঠিয়েছিস? হ্যাঁ, আমি পাঠিয়েছি। পরে ওর সাথে মনে কাকারি করি, যেহেতু যাই হোক যত ই ছিল, তো একটা মেয়ের কাছ থেকে টাকা নেওয়া বা খাওয়া ওইটা মনের ভিতরে ছিল না। তখন আমি ওর সাথে অনেক রাগ হই যে তুই কেন আমার ফোনে টাকা পাঠাবি, তুই যে ফোনে আমার ফোনে টাকা পাঠালি ওটা তোর ফোনে টাকা পাঠায়, আমার সাথে কথা বলতে এটাও কাজে লাগতো যে আমার ফোনে কখনো টাকা টুকা পাঠাবি না। অনেক রাগ করি, রাগ করার পর যাই হোক ও জিনিসটা ম্যানেজ করে নিয়ে যায়। তারপরে যাই হোক এভাবে চলতে থাকে। তো অনেকদিন পর একদিন দেখা যায় আমরা তিনটা বন্ধু মিলে সবাই প্ল্যান করি যে আমরা যে ঘুরতে যাবো, তো ঘুরতে যাবো, কারো পকেটে টাকা নেই, একজনের পকেটে ছিল আর দুজনের পকেটে টাকা নেই। তো দেখলাম কি, আমার আরেক ফ্রেন্ড ওর ওয়াইফকে ফোন করে, ও আবার থাকে আপনার লেগুনা চালায়, লেগুনার ড্রাইভার। ওর ওয়াইফকে ফোন করে বলে কি, যে এমন এমন আমি একটা অ্যাক্সিডেন্ট করছি, এখন রাস্তায় আমার পুলিশ ধরছে, আমার 3,000 টাকা লাগবো, তো তাড়াতাড়ি টাকাটা পাঠানো, হলে আমার এই পুলিশ থানায় ইয়ে পাঠিয়ে দিবো, কি চালান করে দিবো। যাই হোক, ওর
ওয়াইফ
3,000 টাকা
আর তুই চাইলেন,
আমি না, আমার ফ্রেন্ড আর কি।
আচ্ছা,
তো 3,000 টাকা ওর ওয়াইফের কাছে, আমার ওয়াইফ অসুস্থ বাড়িতে থাকে, যাই হোক ম্যানেজ করে 3,000 টাকা সাথে সাথে পাঠায়। তখন আমার কাছে টাকা নেই, এখন আমি টাকা কোথায় পাবো? তারপরে ভাবলাম যে ও ওর ওয়াইফের কাছে এভাবে টাকা চায়, আচ্ছা ঠিক আছে আমি আমার গার্লফ্রেন্ডের কাছে দেখি টাকা চায়।
আর একটু আগে না বললেন মেয়েদের কাছ থেকে টাকা নেওয়া যাবে
না, এটা হ্যাঁ ঠিক আছে এরকম বলছিলাম, বা ওই সময়
নিজের স্বার্থে যুক্তিগুলো বদলায় যায়
আর কি। যাই হোক, পরবর্তীতে আমি ওর বললাম যে আমার ফোন দিলাম, ফোন করে বললাম যে মনে মনে আমার 2,000 টাকা লাগবে, আমার 2,000 টাকা দিতে পারিস? তখন সময় রাত 8টা বাজে।
আচ্ছা,
তো মেয়েটা অনেক খুশি হয় যেহেতু আমি টাকা টাকা চাই, কারণে ও বল রাজি হয়, আচ্ছা ঠিক আছে আমি টাকা দিবো।
সে খুশি হয় এই জন্য যে সে আমার এত আপন, আমাকে ফোন দিতে পারে।
হ্যাঁ হ্যাঁ, যাই হোক, পরে ও বলে যে হ্যাঁ টাকা দিতে পারবো, কিন্তু এখন রাত 8টা বাজে, আর আমার বাড়ি থেকে, বাড়িটা ছোট গ্রামে ছিল, গ্রাম সাইডে, তো বলে আমার এখান থেকে বাজারে গেতে মিনিমাম আধা ঘন্টার রাস্তা, তো পায়ে হেঁটে আর কি। আর রাত করে মেয়ে মানুষ আমি এখন কিভাবে যাবো, আপনি এক কাজ করেন টাকাটা সকালে নেন। তো পরে আমি একটু রাগ হয় যে আমার এখন টাকা লাগবে, আমি সকালে টাকাটা কি করবো, এই কথা বললাম ফোনটা রেখে দিয়ে ওর সাথে। পরে অনেক ফোন করে, আমি ফোন রিসিভ করি না, তো আমরা বন্ধুরা প্ল্যান করি যে তোর কাছে টাকা ওর কাছে আসে, তো আমরা যাবো। তারপর সবাই বাড়িতে গিয়া শেষ শেষ হয়ে যখন বের হই, সদরঘাট আসি, লঞ্চে যাবো আর কি, লাস্ট ট্রিপ মিস করি লঞ্চ।
আচ্ছা,
আমাদের আর ওখানে যদিও লাগতো সকলের কাছে এনে নিতাম, কিন্তু ওর প্রতি আমি প্রভাবটা রাগে মানে রাগের উপরে রাখতেছি যে তুই টাকাটা রাত্রে দেস না, এখন আমার লাগবে না। যাই অনেক কাকতি মিনতি করে আমি টাকাটা নিতে চাই না, চাই না। পরে আমি বলি যে তুই টাকাটা দিবি এখন আমায়, আর টাকাটা তো কোনো কাজে কাজে লাগবো না, কাজে লাগাইতে পারবো না। যদি আমার টাকাটা দেশ তোর টাকাটা কিন্তু আমি নেশা করবো, টাকাটা আমি নেশা করবো, যাবা কিনে খাবো।
এটা সরাসরি বললেন?
এটা সরাসরি বললাম। তখন ও বলে যে আপনার যা ইচ্ছা আপনি তাই করেন, তারপর আপনি টাকাটা নেন।
আচ্ছা,
তো সম্ভবত এটাই ছিল আমার লাইফের সবচেয়ে বড় ডিসিশন, ওকে বলাটা বা ওর কাছ থেকে টাকাটা নেওয়াটা। যাই হোক, ওর কাছ থেকে আমি পরবর্তীতে টাকাটা নেই। ওর কাছে 2700 টাকা থাকে, ও 2700 টাকা পুরো পাঠায় আর কি। 2000 টাকা চাইছিলাম, 2700 টাকা পাঠাই যে বললাম, বলে যে ঠিক আছে আপনি এটা রাখেন, কোনো প্রবলেম নেই, নেন। পরে যাই হোক, ওই টাকাটা নিয়ে আমি এইভাবে করি, তারপর ওর সাথে থাকে সম্পর্ক চলতে থাকে, কথা বলতে থাকি। তারপরে দেখা যায় ওই বিষয়ে ওই জিনিসটা, ও আমার মুভমেন্টটা ওই মাস এক মাসের মধ্যেই পুরোপুরি অনেকটা চেঞ্জ হয়ে যায়। একদিন হঠাৎ করে আমি চেঞ্জ বলতে, এক সময় যেমন আমার মানে ভালো লাগতো না, যে ভাবতাম মেয়েদের কাছ থেকে মানুষ কিভাবে টাকা খায়, একটা মেয়ে মানুষ ওর কাছ থেকে টাকা কেন খাবে, আর মেয়েরা কি কাজ করে না,
অন্য কারোর কাছ থেকে টাকা খাওয়া যাবে ভাই? নিশ্চয়ই না, টাকা খাওয়া কারোর কাছ থেকেই ঠিক না,
ঠিক না।
মেয়ে হোক আর ছেলে হোক, কোনো মানুষের কাছ থেকে তো টাকা খাওয়া
ঠিক না,
খাটনি না করা, খাটনির বদলে হলে অন্য জিনিস, তাই না? তো আপনার ওই বোধটা ছিল যে আমার কারোর কাছ থেকে টাকা মেরে খাওয়া উচিত না, কিন্তু এই জিনিসটা বদলে আপনার মধ্যে একটা লোভ চলে আসছে যে আস্তে আস্তে যখন ফ্রিতে নিতে অসুবিধা কি। আচ্ছা, তারপর
যাই হোক, পরে ওটার 5 দিন না 7 দিন পরে হঠাৎ করে আমি ওরা বলি কি আমার 10,000 টাকা লাগবে।
ওই 2500 টাকা নেওয়ার পরে,
2500 টাকা নেওয়ার পরে আমি বলি যে আমার 10,000 টাকা লাগবে। কি কেন বা কি কারণে ও আর কিছু জিজ্ঞেস করে না, বলে 10,000 টাকা আছে ঠিক আছে, আপনি এখান বিকাশ নাম্বার দেন।
কিন্তু মেয়েটা মানে কি, মানে ওর বাবা কি করে, অনেক বড় লোক, অনেক টাকাওয়ালা?
না, অ্যাকচুয়ালি মেয়েটার বাবা কেমন আমি সেটা কখনো জিজ্ঞেস করিনি, বা
সে টাকা কোথা থেকে পাচ্ছে
আমি সেটা কখনো জিজ্ঞেস করিনি ওকে, যে কোথা থেকে টাকা পাচ্ছে, বা আমি বা আমার কখনো আগ্রহ জাগেনি। আমার কথা, আমি একসময় টাকা নিতাম না, এখন টাকা নিতেছি, ও কোথা থেকে দিতেছে সেটা আমার আর কি, যাই হোক ভাবার বিষয় না বা দেখার বিষয় না।
আপনার ডিপার্টমেন্টের কাজ মুড়ি দিয়ে কি করবেন,
এটা মানে ভাবতাম না। তারপর যাই হোক, ওই 10,000 টাকা নিয়ে, 10,000 টাকা নিয়ে আমি সম্পূর্ণ টাকাটাই নেশার মধ্যে হয়ে গেল। আমি তখন ইয়াবা ট্যাবলেট ওই লাইফে ফার্স্ট তখন আমি খাওয়া শুরু,
10,000 টাকা,
10,000 টাকা
পুরাটাই আপনি ইয়াবা,
আমি পুরাটাই ইয়াবা পিছনে নষ্ট করি। যাই হোক, এটা আমি আর ওরা বলি না, না বলাতে যাই হোক, ওই 10,000 টাকা আমার সম্ভবত 2 দিন বা 3 দিন যায়, 3 দিন থাকে আমার পকেটে টাকা, 3 দিনের মধ্যে টাকা গুলো সব শেষ করে ফেলে। আরো 2 দিন যাওয়ার পর আবার 2 দিন পর আবার 5,000 টাকা ছিল ওর কাছে,
আবারও
5,000 টাকা ছিল, আবারও 5,000 টাকাও আমার দেয়,
আবারও সে দেয়,
আবারও সে দেয়।
এই অফুরন্ত টাকা ওই মেয়েটা কোথা থেকে পাচ্ছে আমি তো বুঝলাম না, সেও কি কোনো অপরাধের সাথে যুক্ত নাকি?
না, সে কোনো অপরাধের সাথে যুক্ত না, এটা আমি হয়তো।
তাহলে আপনার বয়সী আরেকটা মেয়ে, আপনার যেটা কামাই করতে পারার কথা, যাও আপনি যদি যা ইচ্ছা তাই করতেন, মাটি কাটলেও কিছু টাকা পায় একটা ছেলে, কিন্তু একটা মেয়ে 2500, প্রথমে 2700, তারপরে 10,000, গেল 12,700, আরো 5,000, মানে হচ্ছে কত, 17,700, 17,700 টাকা 4-5 দিনের ব্যবধানে একটা মেয়ে নিজে কামাই না করে কিভাবে দেয় ভাই?
এটা আপনার সম্ভবত আমি যতটুকু মানে আইডিয়া করি, আইডিয়ার উপর থাকে যে ওর ফ্যামিলিতে ও একাই আর কি, ওর দুটা ভাই, দুই ভাই, দুই ভাইয়ের মধ্যে ও একা। সম্ভবত ওর বাবার যত, ওর বাবার বা টাকা পয়সা স্টেবিলিটি যতটুকু থাকে ওর কাছে সম্ভবত থাকতো আরকি,
যতটুকু চাইলে
পায়, একটাই মেয়ে ছিল আর কি, সম্পূর্ণটা ওর কাছে থাকতো। আমি এটা কখনো জিজ্ঞেস করিনি বা বলিও নাই, আমার মানে জানতে ইচ্ছাও করিনি কখনো। তারপরে যাই হোক, এভাবে ওইখান থেকে আনি, ওইটাই না ওইভাবে টাকাটা ঘুরাই। তো একদিন আপনার, আমি এক ফ্রেন্ডের সাথে ইস্তান মল্লিক আসি, ও একটা ফোন কিনবে, তখন আমি আমার ফোন দিছে যে কোথায়, আমি বললাম যেমন এক ফ্রেন্ডের সাথে আসছি, ও একটা ফোন কিনবো, ফোন কেনার জন্য আইসেন। পরে বলতেছে যে সেট কিনছে, আমি বললাম যে না কিনিনি এখনো, কিনুম, অনেক সুন্দর সুন্দর সেট, পছন্দ তো হয় সবারই, ভালোই তো। পরে বলে তাহলে আপনি একটা কিনা নেন, আমি বলি আমি কিনুম, টাকা বলবো, টাকা দিবি, টাকা দিলে দিয়ে।
আচ্ছা,
তখন ও বলে আচ্ছা ঠিক আছে আপনি নেন, সমস্যা কি, আপনি নেন।
আর তখন কত টাকা খেলেন?
তখন 10,000 টাকা দেয়।
আচ্ছা,
10,000 টাকা দেয়, আমি তখন 7,000 টাকা দিয়ে একটা অ্যান্ড্রয়েড সেট কিনে নিই,
এবং বাকি 3,000,
বাকি 3,000 কি খরচ করি।
তার মানে হচ্ছে আপনি এখন পর্যন্ত তার কাছ থেকে 27,700 টাকা
নিয়েছেন।
তারপর,
তারপরে যাই হোক, ওই খান থেকে আমি যখন আসি, আসার পরে
কি ভান করে বা দুষ্টামি করে ওই মেয়েটাকে কখনো একটা ফুল বা কিছু দিয়েছিলেন?
যাই হোক, তারপরে যাই হোক, এভাবে চলার পরে আপনার দেখা যায় আরো কয়েক ধাপে আমি টাকা ওর কাছ থেকে আনি। যখন আমি ইয়াপাতে এডিক্ট হয়ে যাই, মাঝে মাঝে মনে হয় তো যা ওর কাছে চাইলে টাকা পাওয়া যায়।
এরপরে আবার কতদিন পরে টাকা চাইলেন?
তো 10 দিন বা 15 দিন হবে।
কত নিলেন?
ওই সময় নিয়েছিলাম 7,000 টাকা আর কি, 10,000 টাকা দিয়েছিলাম, 7,000 টাকা দিয়েছিলাম, 7,000 টাকা আছে,
35,000 টাকা আপনার হয়ে গেল কাছে পাওনা। এরপর
তারপরে এক সময় দেখা যায় আমি আমার এক ফ্রেন্ডের, মানে আমার সাথে এক ফ্রেন্ড থাকে, ওর বিয়ে করার জন্য বাসা থেকে মানে ওর সম্পর্ক করে ওরা, আমি জানতাম বিষয়টা, আমার সাথে শেয়ার করতে আসে বিষয়ে। পরে ও আমার বলে যে মহিমন আমি বিয়ে করুম, তো আজকে আমি বিয়ে করুম।
আচ্ছা,
তো ও যে ওর প্রেমটা অনেক ই করে হয়, মেয়েটা প্রথমে রাজি হয় না, প্রায় 18 মাস ধরে পর প্রেমটা হয়।
আচ্ছা,
এখন মেয়েটা প্রথমে বলছে যে আমরা পালিয়ে মানে প্রেম করার সত্যি দিয়ে আমরা পালিয়ে বিয়ে করতে পারবো না, আমি কথা হইলে হোক না হইলে না। তারপরে এখন মেয়েটা নিজের থেকে ইচ্ছুক বিয়ে করার, যাই হোক এখন ও বলতেছে মামা আমার কাছে টাকা নেই, 17 টাকা পকেটে আছে, দোকান থেকে এসে পড়ছে, এখন মেয়ে বলছে বিয়ে করবে, এখন টাকা কোথায় পেল।
তো আপনি তখন কি করেন, আপনার তখন কাজ কি?
আমি তখন ঘুরি,
তখন আপনি ঘুর ঘুর করতে খেলি আবার খেতে
থাকি, যাই হোক। পরবর্তীতে এখন কি করুন, সকালে বলে সকালে বলতে বলতে বিষয়টা দুপুর হয়ে যায়, তো দুপুর এক সময় আমি কোনো ই না পাই ওই না পাই, আমি আমার ওরে ফোন করি, একজন
আছে
তো ওরে ফোন করে, ফোন করে আমি বিষয়টা বলি যে আমার খুব দরকার, আমার এখন খুবই দরকার, আমার 5,000 টাকা শুনুন বিগত কথা, 5,000 টাকা হইলে 5,000 টাকা খুব দরকার আমার লাগবে। যাই হোক, প্রথমে কি করে ওই দিনটাই ফার্স্ট জিজ্ঞেস করে কেন কি করবেন টাকা দিয়ে, এখন ও যখন জিজ্ঞেস করে তখন আমি ওকে ঝাড়ি মারি, কেন কি করুন তোর কাছে কুফির দিয়ে আমার টাকা নিতে পারতো, 3,000 টাকা লাগবে না। আবার 10-15 দিন হয়ে যায়, যাওয়ার পরে এই বিষয়টা আর কি, ওর বিয়ের ব্যাপারটা ওর ফ্যামিলি আর ওর ফ্যামিলি দুটো ফ্যামিলি জানে আর কি,
জেনে যায়।
জেনে যাওয়ার পরে যাই হোক, ফ্যামিলি আমাদের গ্রামে ছিল ফ্রেন্ডটা, তো বাড়িতে অনেক কাবজা হয়, অনেক মানে কথাবার্তা, অনেকে বকাবাজি করে, তাই করে তখন হঠাৎ করে প্ল্যান করি যে হ্যাঁ এবার ওরে ওরে বলি যে মনে মন ও যে বিয়ে করছে আমার ফ্রেন্ড, ও মানে কথা বলে তো আমার সাথে, তো এমন রকি বিয়ে করছে, ওর বিয়েতে তো টাকা খরচ করছি, আর এখন তো ওর ফ্যামিলি থেকে আমার নয় মামলা করে দিব অবস্থা, আমি বাসা থেকে পালাই গেছি।
মিথ্যা কথা বলো,
মিথ্যা কথা বললাম আর কি,
আসলে তো এত ঘটনা ঘটে
না, ঘটনা ঘটে নি, বাসা থেকে পালাই গেছি, এখন তো আমার কাছে টাকা নেই, টোটালি টাকা নেই, এখন সম্ভবত 1 মাস পালায় থাকতে
হবে। সে বলে নাই যে আপনার কাছে কবে টাকা ছিল?
না, এমন কিছু বলে নাই, পরে বললাম যে এখন
অনেক বোকা একটা মেয়ে ভাই।
তারপর যাই হোক, এখন বলে যে আমার এখন খুব দরকার আমার টাকা দে, কারণ আমি থাকতেছি করতেছি আমার টাকা লাগবে।
আবারও সে অলরেডি 40,000 টাকা পায়, আপনার কাছে আরো
10,000-20,000 টাকা 15 দিনের মধ্যে আর কি,
ওই যে পালিয়ে থাকার কথা বলে,
পালিয়ে থাকার কথা বলে, ও জানে যে আমি পালিয়ে আছি,
বলেনি আপনাকে যে আপনি পালায় আছেন না কোথায় আছেন তা তো জানি না, আপনার 20,000 টাকা 15 দিনে কেন লাগবে চলতে?
না, এমন কিছু বলে নাই,
ভয় বলেনি, কারণ বললে তো আপনি বলবেন যে ও আচ্ছা কৈফিয়ত দিতে হবে নাকি, ফোন রেখে দেবেন,
এমন কিছু বলে নাই। পরে তোর কাছ থেকে ওই টাকা নিয়ে, টাকা নিয়ে সম্ভবত আমি খুব সম্ভবত যদি টাকা বাহিরে যতটুকু খরচ করতাম তার চেয়ে বেশি আবার পিছনে করতাম, আর ওই জিনিসটা আমার কাছে একসময় ভালোই লাগতে থাকে আর কি, বিষয়টা ইয়াবাটা
১০,000 টাকা লাগবে।
তখন ও বলে যে আপনি এখন বলতেছেন আমার কাছে তো এখন টাকা নেই, ওই দিনই ফার্স্ট আমাকে না বলে
শেষ পর্যন্ত সে বললো
যে আমার কাছে তো টাকা নেই এখন, এখন টাকা চেতেছেন, আমার টাকাটাও খুব ইমার্জেন্সি দরকার ছিল, দরকার ছিল বলতে নেশা করতেছি বাসি বসে, যাই হোক তো দরকার ছিল, এখন তো লাগবে টাকাটা। পরবর্তীতে আমি অনেক রাগ হই, কেন তুই কথা কেন বললি, কি কারণে টাকা লাগবে আমার, যাই হোক যেমনি হোক ম্যানেজ কর। পরে বলে এখন তো আমার কাছে নাই, যাই হোক তারপর আমি দেখতেছি, আমি বললাম যে সকালে আমি 10টার দিকে ফোন করি যে তোর আমি 1 ঘন্টা সময় দিলাম, 1 ঘন্টার মধ্যে তুই দেখ 10 টাকা, এক সময় কাকুতি মিলতে করতে থাকি, দেখ আমার লাগবে খুব। পরে বলে আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি, তো আধা ঘন্টা পরে আমার ফোন করে বলে যে 5,000 এক ভাবির কাছে 5,000 টাকা হারাতেছি, উনি বলছে যে ওনার কাছে আসলে 5,000 টাকা আমি করতে পারছি,
নিজে ধার করে এবার আপনাকে দেওয়ার চেষ্টা করছে।
জি, 5,000 টাকা এখন বললাম যে না আমার 10,000 টাকাই লাগবে, তুমি আরো একটু ম্যানেজ করো। তারপরে বিষয়টা আর কি, যাই হোক খুব সম্ভবত ওর নিজের কিছু বিক্রি করে টাকাটা আমার 5,000 টাকা ম্যানেজ করে।
এবং আপনার তখনও একটু হৃদয়ে মনে হলো না যে একটা মানুষকে আমি শুধুমাত্র নেশা করার জন্য এভাবে কষ্ট দিচ্ছি?
তখন আমি পরবর্তীতে মানে 5,000 টাকা যখন কথা বলো তখন আমি আরো বলি যে আচ্ছা ঠিক আছে তুই টাকাটা একটু ম্যানেজ কর কষ্ট করে, আমি আজকে তোরে নিয়ে আসবো, আর টাকাটা ম্যানেজ কর, তুই রেডি হয়ে যাক, আমি আনতে যাবো বলতে আমাদের কথা ছিল আমরা পালিয়ে বিয়ে করবো। তো এর মাঝখানে ও আমাকে কয়েকবার টাকা দেওয়ার পরে কয়েকবারই বলছিল যে আমাকে নিয়ে যান বা আসবিস আমরা পালিয়ে গিয়ে চলেন।
তো এই 10,000 টাকা পাওয়ার জন্য আপনি শেষ পর্যন্ত এই তো ফালাইলেন যে আমরা আজকে বিয়ে করবো?
হ্যাঁ।
ফ্রেন্ডস, আমাদের একটা বিরতি নেবার সময় চলে এসেছে, আমরা এখন একটা বিরতি নিব এবং এই বিরতির মাঝখানে আপনারা একটু চিন্তা করবেন কোথায় কি আগাচ্ছে। যে টাকা দিচ্ছে এটা তার বোকামি, যে টাকা নিচ্ছে এটা তার অপরাধ, আমি জানি না, তবে এই বিরতিটা প্রয়োজন। রাত 12টার পরে আরো গভীর ভাবে ফিরে আসবো রাতের সাথে, অ্যান্ড ইউ উইল বি লিসনিং টু এবিসি রেডিও 89.2 এফএম, কারণ চলছে জেবিএসডি আনসেন্সার্ড উইথ রেহান রাসূল।
Royal Tiger Drink presents KBSB Uncensored. Recharge yourself. Royal Tiger Drink presents KBSB Uncensored. Recharge yourself.
আরো একবার সবাইকে স্বাগত জানাচ্ছি জেবিএসবি আনসেন্সার্ড এ। রাত 12টা থেকে যারা শুরু করেছেন শুনতে, তাদের জন্য রয়্যাল টাইগার ড্রিংক প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব যে অতিথি, তার সাথে আরেকটু পরিচয় করিয়ে দেওয়াটা অনেক জরুরি। হয়তো মাত্র অনেকে কাজ থেকে ফ্রি হয়ে মাত্র শুনতে শুরু করেছেন, দুঃখিত তাদেরকে যে একটু আগে আগে শুরু হয়ে যায়। আর যারা গভীর রাতে জাগতে পছন্দ করেন, দুঃখিত তাদের কাছে যে আমরা একটু আগে আগেই চলে যাই। বাট তারপরেও রাত 12টার পরে আরো একবার আপনাদেরকে জানিয়ে দিই যে আজকে আমাদের সাথে আছে আবুল হোসেন, এবং আবুল হোসেনের যে অপরাধের গণ্ডি, সেই অপরাধের গণ্ডি শারীরিক অবস্থা থেকে ছাড়িয়ে মানসিক অবস্থায় বেশি যায় এবং সেটা অপরাধ সৃষ্টি করতে সাহায্য করে। বড় বড় অপরাধ সৃষ্টি করতে যেই অপরাধগুলো সাহায্য করে, সেই অপরাধগুলোকে আমরা আসলে ঠিক অপরাধ ধরি না, হয়তো আইন হিসাবে ধরলে তার সেভাবে কোনো শাস্তি নেই, কিন্তু মানসিক অপরাধের শাস্তি কি হওয়া উচিত না? আপনাদের কি মনে হয়? যদি মনে হয় যে মানসিক অপরাধেরও কোনো শাস্তি প্রযোজ্য বা হওয়া উচিত, সেই ক্ষেত্রে মানবতার জন্য কি করা যায়, আপনাদের যদি জানাতে ইচ্ছা করে আপনারা জানাতে পারেন। এবিসি লিখে স্পেস দিয়ে লিখবেন জেবিএসবি, তারপরে আপনার নাম, তারপরে আপনার কথাগুলো লিখে পাঠিয়ে দেবেন 2221 এই নম্বরে। আমি কথা দিচ্ছি আমি যেভাবেই হোক এসএমএস গুলো পড়ার চেষ্টা করবো, এবং যেই এসএমএস গুলোতে সত্যি সত্যি বোঝার মতন, আমাদের উপলব্ধি করার মতন কিছু থাকবে, সেই এসএমএস গুলো আমি পরবর্তী এপিসোডে পড়ারও চেষ্টা করবো, যদি আপনারা রেলিভেন্ট এসএমএস দিতে পারেন। তো আবুল হোসেনের কাছে ছিলাম এমন একটা পর্যায়ে যখন সে তার সাথে সম্পর্ক চলতে থাকা, 4 বছর ধরে সম্পর্ক চলতে থাকা একটা মেয়ের কাছ থেকে আস্তে আস্তে সম্পর্ক থেকে সরে এসে, ভালোবাসা থেকে সরে এসে, শুধুমাত্র ইয়াবা খাওয়ার জন্য বা নেশা করার জন্য তার যে টাকার প্রয়োজন, সেই প্রয়োজন মেটাতে মেয়েটাকে ব্যবহার করে আসছিল। কিন্তু শেষবার টাকা চাওয়ার পরে মেয়েটি তাকে বলে তার কাছে টাকা নেই এবং সে আরেকজনের কাছ থেকে ধার করে তারপরে তাকে টাকা দেওয়ার ব্যবস্থা করে। এবং সেই ব্যবস্থাটা মেয়েটা কেন করে? কারণ হচ্ছে এতবার টাকা দেওয়ার পরেও যখন আবুল হোসেন তৃষ্ণা মেটেনি, তখন আবুল হোসেন তাকে বলে যে সে তাকে হয়তোবা বিয়ে করবে, সেই দিনই তাকে নিয়ে এসে বিয়ে করে ফেলবে। অর্থাৎ একটা মেয়ে রাজি হয় তার হাজবেন্ডকে টাকা দিতে, আবুল হোসেনকে নয়। কিন্তু তারপরে আবুল হোসেন কি করলেন?
তারপরে ওর কাছ থেকে আমি যখন বলি যে তুই তোকে নিয়ে আসবো, তুই টাকাটা ম্যানেজ কর, তারপরে ও সম্ভবত কিছু বিক্রি করে, তারপরে ও 5,000 টাকা ম্যানেজ করে,
নিজের সেটা বিক্রি করে এবং আরেকজনের কাছ থেকে বোধহয় ধার করে,
5,000 টাকা ধার করে। পরে যাই হোক, ও আমার 10,000 টাকা দেয়, তখন বেলা প্রায় 12টার কাছাকাছি।
আচ্ছা,
ও যখন টাকা দেয়, আমার টাকা নিয়ে আমি আমার ভাবলাম যে না যাই নিয়ে আসি, এত কিছু করছি, যাই হোক করার পরে নিয়ে আসি, যাই হোক হয়তো। তারপরে বিকালে আসার সময় আমি রওনা দিই, তো ওর এখানে খেতে খেতে প্রায় সন্ধ্যা হয়ে যায়, সন্ধ্যা হয়ে যায়। তারপরে ও বাসা থেকে আমি যেখানে যাই ওখানে আসতে একটু সময় লাগে, ও আসে, আসার পরে যখন আমি ওর সাথে দেখা করি, দেখা করার পরে ও বোরকা পরা থাকে,
আচ্ছা,
তখনও দেখার ইচ্ছা হয় না যে একটু দেখি বাসার বিষয়ে। তখন ভাবলাম যে যাই করছি নাই করছি, ওর সাথে তো সম্পর্ক করছি, ওকে বিয়ে করবো, তাহলে পরবর্তীতে দেখা একটু হইব না। তারপরে ওখান থেকে বাসের টিকিট কেটে নিয়ে আসি, আমি আসি আমাদের কানিগঞ্জের কদমতলি। তো আসার পরে এখন আমার দু তিনজন ফ্রেন্ডকে ফোন দেওয়ার আগে থাকতে আসে কদমতলি, কিছু বৃষ্টি হইতেছিল ওই সময়।
আচ্ছা,
তখন আমি একটা বিভ্রান্তি দিতে পারি যে এখন আসলাম রাত করে, এখন রাত্রে কি করবো, কোথায় যাব। তখন ভাবলাম যে যাই হয় কিভাবে, রাত্রে তখন কোথাও পার করি, তারপরে সকালে যাই হোক প্রথম ভাবে দেখা যাবো। তো অনেকটা অসুস্থ হয়ে যায়, কারণ গাড়িতে জার্নি করতে পারে না হয়তো, কারণে অনেকটা অসুস্থ হয়ে যায়। পরে যাই করে নিয়ে যখনই করি ঢাকা, পুরান ঢাকাতে আসি, পুরান ঢাকাতে আসি একটা আবাসিক হোটেলে উঠি।
আচ্ছা,
প্রথমে যেহেতু হোটেলে একটু উঠতে একটু কষ্ট হয়, মানুষ যেহেতু দিবার চায় না,
সন্দেহজনক
দৃষ্টিতে তাকিয়ে থাকে। তারপরে যাই হোক একটা হোটেলে উঠি, উঠার পরে ওইখানে যখন যাই, তখনই আমি ফার্স্ট টাইম দেখি যখন দরকার খুলে।
আচ্ছা,
তো দেখার পরে নিজে অতটাই করি না, যাই হোক সেটা তো আমারই, কারণ নিয়ে আসছি যেহেতু। তারপর রাত্রে প্রথমে আমার কোনো ইচ্ছা ছিল না যে ওর সাথে আমি কিছু করবো, পরে আমার একটা ফ্রেন্ড ছিল, ও আমাকে ফোন করে, যেমন প্রথমে কিছু কথা বলে, স্নেহশীল কথা বলে।
আচ্ছা,
তো বলার পরে যেহেতু আমি ওর প্রতি একটা ই ছিল আমার, তারপর আমি আবার ইয়াবা খাইছি, উত্তেজনা জাগে ভিতরে।
আচ্ছা, ইয়াবা খাওয়ার কারণে একটা শারীরিক উত্তেজনা জাগে। আমরা সবাইকে এটা জানিয়ে রাখতে চাই যে ইয়াবা কিন্তু অবশ্যই সাময়িক ভাবে শারীরিক উত্তেজনা বাড়াবে, আপনার শারীরিক ক্ষমতা বাড়াবে, এবং সেই বাড়ানোটা হচ্ছে এমন যে একটা পর্যায়ে আপনার শারীরিক ক্ষমতা বলতে কিছু থাকবেই না, আপনি অচিরেই আপনার পুরুষত্ব হারাতে যাচ্ছেন। তার আগে নিভে যাওয়া চুলাটা দোপে ওঠার মতন একটা ব্যাপার বলেন।
তারপর যাই হোক, এক প্রকার একটু অসুস্থ থাকে, প্রথমে একটু ই করে, তারপর যেহেতু আমার চাহিদা অনুযায়ী বা আমার জোর অনুযায়ী যাই হোক ওর সাথে শারীরিক সম্পর্কটা আমি রাত্রে করি, রাত্রে ওখানে কাটাই, কাটানোর পরে পরের দিন।
তখন আপনি খুব ভালো করে জানেন যে আপনি মেয়েটাকে ভালোবাসেন না?
না, তখনও আমি আমার ভেতরে ওইরকম ছিল না, আমার কথা আমি ওরে নিয়ে আসছি, এখন তো বিয়ে করতে হবে, বিয়ে করবো আমি ছেলে ভেতরে কি ওকে বিয়ে করবো। তো যাই হোক, পরবর্তীতে যখন ওরে নিয়ে আসি, আসার পর ভাবলাম যে এখন কি করবো, রাত্রে ভাবলাম যে আমি সকালে আমার মেজো ভাই উনি রামপুরদা থাকতো, তো ভাবলাম যে মেজো ভাইয়ের বাড়িতে যাবো, সেখানে গেলে এলা যা হয় তাই করবো। সকালে ওখান থেকে ওইঠাম, মেজো ভাইয়ের বাড়িতে যাই, বাড়িতে মেয়েটাকে নিয়ে।
আচ্ছা,
তারপর ভাবি দেখে অনেক অবাক হয় যে আমি এই কাজটা করলাম বা সেই বিষয়ে, কারণ আমার দ্বারা এটা কেউ কখনো কল্পনা করেনি। তখন আমার আমার বড় একজন ছিল, ও বিয়ে করেনি।
আচ্ছা,
পরে ভাবি জিজ্ঞেস করে কি ব্যাপার, কি কি করছো, কোথায় ছিলা? তখন আমি আগে থেকে মেয়েটাকে শিখাই দিই যে তুই বাড়িতে গিয়ে বলবি যে আমরা রাতে দুজন দু জায়গায় ছিলাম, তুই আমার ফ্রেন্ডের বাসায় ছিলি, আমি আর আমার আর ফ্রেন্ডের বাসায় ছিলাম, এসাথে ছিলাম, সেটা বলবি না। আর যদি তোর বাসার কারো নাম্বার চাই, তুই বলবি আমার কাছে কারো নাম্বার নেই, এটা আমার নতুন নাম্বার, ফ্যামিলির কারো নাম্বার নেই। ও আমার শিক্ষা অনুযায়ী কথা বলে, যখন ভাবি জিজ্ঞেস করে তখন এগুলোই বলে। পরবর্তীতে ভাবি বাসায় বাড়িতে ফোন করে, বাড়িতে ফোন করার পরে আমার আব্বু আসে, ভাই অফিস থেকে আসে, এক পর্যায়ে দেখা যায় সবাই কথাবার্তা বলতে থাকে। তখন আব্বু যখন মেয়ের সাথে কথা বলে, কথা বলার পর এখন ভাবি যে যাই হোক ওরা যাই করছে, মানুষ তো ভুল করেই, আর যেহেতু মেয়েটাকে নিয়ে আসছে আমার ছেলে, আর এখন রাত যেহেতু একটা বাইরে অলরেডি চলে গেছে, গ্রামের মানুষ গ্রামে যেহেতু থাকে এটা নিয়ে অনেক সমাজ মেনে নেবে না, যাই হোক আমরা মেনে নেবো না। পরবর্তীতে ভাইয়ের নাম্বার ওর কাছে চায়, তো আমার কথা সেখান অনুযায়ী না বলে নাই, কারোর নাম্বার নেই।
তো মেয়েটির ফ্যামিলি তাকে খুঁজতেছে না? তখন মেয়েটি তো প্রায় এক রাতের বেশি গায়েব বাসাতে।
হ্যাঁ, খুঁজলেও তো তখন ওর ফোনটা তো অফ ছিল, ওর ফোনটা আমার পরে ফোন বন্ধ,
কিন্তু যতক্ষণ তো পুলিশের কেস টেস যাওয়ার কথা
না, এমন কিছু সম্ভবত হয়নি। তারপরে যাই হোক, এমন করার পরে পরবর্তীতে দেখলাম যে না, সবাই যেহেতু মেনে নিতেছে, পরে ওর ভাইয়ের নাম্বারটা দিতে বললাম আর কি।
আচ্ছা,
ওর ফোনের সুইচ অন করে ভাইয়ের নাম্বারটা দিল, ওর ভাইয়ের ফোন করলো, ভাইয়ের ফোন করলো, পরে একটা বোন চলে গেলে, ভাইয়ার বোন যেমন থাকে, ওর ভাইয়া যেমন ঢাকার আপনার সাবার থাকতো, সাবার থাকে করে, তো ওর ভাইয়ের ফোন করলো, ফোন করে বলো হইলো যে এমন এমন ঘটনা, যাই হোক ঘটে গেছে, যাওয়া হয়েছে, এখন তুমি আসো, আমরা যেমনি হোক যাই করো, ছেলে যেহেতু নিয়ে আসছে, এখন আমরা জিনিসটা সমালোচনার মধ্যে ই করে মিলমিশের মধ্যে আসি,
আলোচনা করে
ব্যাপারটাকে ঠিক করি আর কি। যাই হোক, তখন রাত হয়ে যায়, পরে বলে যে আচ্ছা ঠিক আছে, আমি আঙ্কেল আমি কালকে সকালে আসতেছি, আমরা সকালে এসে আমি দেখুন।
আচ্ছা,
পরবর্তীতে দেখলাম যে না, এখন মোটামুটি সবাই রাজি হয়ে গেছে বিষয়টা নিয়ে। পরবর্তী ওইটা যখন হয়, তখন একটা আনটি আমাকে, মানে ওখানে একজন বলে, কারো বলার দোষ দেবো না, কারণ নিজে থেকে জিনিসটাই হয় যে এই মুহূর্তে এই সময় ভাবতেছিলাম যে এই সময় বিয়েটা করবো, বিয়েটা করে ফেলবো, বা সেই বিষয়ে এমন কিছু মেয়েটা হয়তো দেখতে তেমনও ছিল না আর কি, আমার যতটুকু একটা ছড়া থাকে মানুষের অতটুকু ছিল না, মানে বেশি একটা অতটুকু ছিল না। যাই হোক, এই সাত পাঁচ ভাবতে ভাবতে একবার যাই আমার মেয়ে ভাবি ডাকলাম, যেভাবেই যাওয়া হয়েছে, আমি এখন ওই বিয়ে করুন না, আপনি যাই হোক পরে পাঠানোর ব্যবস্থা করেন।
এটা কতদিন মাথায় আপনি মেয়েটাকে নিয়ে আসার, কয়েকদিন পর?
এটা মানে ওই একদিনের মাথায়, মানে যেমন আমি রাত্রে থেকে সকালে যেভাবে বাড়িতে যাই, ওই সারাদিন পর সন্ধ্যার সময় কি
সন্ধ্যার মধ্যে আপনার মেয়েটাকে আপনার ভালো লাগে না?
সন্ধ্যার মধ্যে।
আর তার আগে যে মেয়েটার সাথে আপনি যাই ছাদাই করলেন হোটেল রুমে?
জি করলাম।
আপনার মনে হলো না যে মেয়েটাকে তাহলে এইভাবে কিভাবে ফেরত পাঠা দেওয়া যায়?
অ্যাকচুয়ালি তখন ওর থেকে ভিতরে আমার জিনিসটাই বেশি কেয়ার করছে কি, তখনকার সময়টা যে আমি ওর সাথে কি করলাম না করলাম ওই জিনিসটা। অ্যাকচুয়ালি মানুষ যখন অপরাধ করে তখন অপরাধটা হয়তো একটা অপরাধ মনে হয় না,
এরকম অপরাধ মনে না হয়,
এরকম কিছুই আমার ফিল ছিল। আর ওর বিষয়টা আর কি ভাবতেছিলাম না তখন, তখন ভাবতেছি না আমারটা,
মানে তাকে কি বলতে হবে এটাও ভাবতেছিলাম,
এটাও ভাবতেছি
মনে করেন, মনে মনে আপনি ভাবলেন না তার ব্যাপারে যে যাই সেটাই হোক, মনে করলাম যে আপনার মানসিকতা এমন, কিন্তু আপনি মানে তাকে তখন কি বলবেন যে আমি এই কারণে তোমাকে পাঠিয়ে দিতেছি, একটা চক্ষু লজ্জার ব্যাপার।
না না, তখন আর কি যতটুকু মিথ্যা প্রয়োজন ততটুকু তো নিতে হয়।
আচ্ছা, এবার মিথ্যা গুলো শুনি।
যাই হোক, পরবর্তীতে আমি যখন ভাবির বললাম, ভাবি এক পর্যায়ে তখন একটু বিব্রত হয় যে তুমি এটা কি বলো, এখন তুমি কি বলো কথা। পরবর্তীতে যখন দেখে যে না, আমি মোটামুটি জোর করতেছি যে না ভালো লাগে না বা সেই বিষয়ে, তারপরে আমার যে বড় ভাই ছিল, বড় ভাই ডাক্তার এখানে, আমার বড়টা যেটা করে ওটা এখানে যে আমার ভাই নাম আলী হাসান এখানে, পরে বলে যে কি খবর, আমি তুই কি বলো? পরে আমি বললাম যে না ভাই আমার ভালো লাগে না, বিয়ে করবো না, যেহেতু আমার ভাইয়া বিয়ে করেন, এটা স্বাভাবিক সবার ক্ষেত্রে লাগে, ছোট ভাই বিয়ে করবো যে সাত পাঁচ ভাইয়া। তারপর ভাইয়া বললো আচ্ছা ঠিক আছে, যাই হোক এখন আর পাঠা দাও, বাকিটা পরে বুঝুন।
আচ্ছা,
পরবর্তীতে আমি যখন আব্বুরে বললো যে পাঠা দাও, তখন সবাই মিলে ডিসিশন হলো আচ্ছা ঠিক আছে পাঠিয়ে দিতে, কিভাবে পাঠিয়ে দেবো পরে ভাইয়ের ফোন করলো, যেমন এমন এখন তো আমরা জিনিসটা ম্যানেজ করে লিমো বা ই করে লিমো, এখন আপনি কি কোন পরে কি লিবেন, দিয়ে যাবেন আপনার নামে দিয়ে আসুন।
মানে ভাই এটা বললো, তার
ভাই বললো তার ভাইকে। পরে এখন তো ও শুনে অনেক কান্নাকাটি করতেছে যে না ও যাবে না, বাসের বিষয়ে এটা কি কোন ধরনের কথা আমার বলতেছে, তুমি তো কি বললো। পরে আমি বললাম যে দেখ তুই কি করবি এখন, যেহেতু আমার ফ্যামিলি এই জিনিসটা মাইনে লিছে, আমার ফ্যামিলি মাইনে লিছে আর তোর ফ্যামিলি সম্ভবত মাইনে লিব, তুই এখন চলে যা আমরা দেখি। তখন কোরবানির ঈদের সম্ভবত সপ্তাহখানিক আগে
আচ্ছা,
যে কোরবানির ঈদের পরে আমার ভাইয়ারা সবাই বাড়িতে যাবো, বাড়িতে গেলে আমাদের এখানে বাড়িতে সবাই আলোচনা করে আল্লাহ তোর বাড়িতে লোক পাঠাবো, লোক পাঠাই আমি মাংসের মধ্যে জিনিসটা আনবো, তুই এখন চলে যা। প্রথমে যেতে রাজি হয় না, পরবর্তীতে অনেক বলার পরে তারপর যাই হোক রাজি হয়। রাজি হওয়ার পর আমার ভাইয়া আর ভাবি গিয়া ওর ভাইয়ের কাছে তখন রাত্রিকে দিয়ে আসে,
ওই রাত্রে তাকে বাসা দিয়ে আসে,
তাকে দিয়ে আসে বাসা।
মেয়েটি তখন কি অবস্থা?
ওর অবস্থা মোটামুটি তখন খারাপ না, ভালোই আর কি, মানে মানসিক অবস্থা যতটুকু থাকে আর কি অতটুকু। তো যাই হোক আমি যতটুকু করে আশ্বাস মানে অতটুকু আশ্বাস দিই যে
ওটা ভালোই না।
হ্যাঁ ভালো না, ঠিক আছে, হ্যাঁ
ভালো না। আপনি একটা মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করে পরের দিন তাকে ব্যবহার করার পরে পরের দিন বলছেন আপনার বিয়ে করতে ইচ্ছা করছে না, আপাতত চলে যাও পরে দেখা যাবে কি হবে, এটা একটা মেয়ের জন্য মানসিক অবস্থা ভালো না ভাইয়া। আপনার বোনের ক্ষেত্রে চিন্তা করেন, এরকম যদি কোনো ছেলে করতো, আপনার মনে আছে একজনকে কোপাই ছিলেন একটা কারণে, মনে আছে শুরুর দিকে? এখন ওই ছেলে মেয়ের ভাইয়ের উচিত ছিল না
ঠিক আছে যাই হোক যা হইতেছে হইতেছে, ঈদের পর তো বলছে আমার ফ্যামিলি তোর বাড়িতে যাবো, তো আমরা ওইভাবে দেখি জিনিসটা করা যায় কিনা। তারপরে কোরবানির দেশে কন্টিনিউ আমাদের যোগাযোগ মোটামুটি চলতে থাকে। তারপরে আমার ফ্যামিলি বাসা থেকে জিজ্ঞেস করানো হয় যে তুই মেয়ের বিয়ে করবি, এখন যদি বিয়ে করস তাহলে আমরা জিনিসটা রাখো আগাবো। পরে আমি বললাম যে না না এমন নাম বিয়ে করুন না, এখন বিয়ে করুন না, বিয়ে করলেও পরে এখন আমি বিয়ে করুন না বলাতে ফ্যামিলি আর তেমন আগে বাড়ে না। তো আমার
ফ্যামিলি
ওই মেয়ের ফ্যামিলি বিষয়টা আর কি মেয়ের উপরে ডিপেন্ড করে, কারণ ফ্যামিলির সাথে আমার আমার আব্বুর সাথে যোগাযোগ করার মতো কোনো ই থাকে না, বা পরবর্তীতে কোরবানি চলে যায় কোরবানি ঈদের পরে প্রায় 10-12 দিন পরে ওই মেয়ের ভাই আগে আমার আব্বুর একটা ফোন করে,
আচ্ছা
মেয়ের কাছ থেকে নাম্বার নিয়ে যে এমন ধরুন আঙ্কেল আপনারা তো বললেন, তো তখন আব্বু তো হতভাবে হয়ে গেছে, এখন আমি কি উত্তর দিন।
আচ্ছা
পরে যাই হোক সবাই এসে জিজ্ঞেস করে জিজ্ঞেস করার পরে আমারও জিজ্ঞেস করে আমি বললাম যে না তুমি না করে দাও। পরবর্তীতে আব্বু যাই হোক না করে দেন বা বিষয়ে কি বলে আব্বু আর আমি সেটা জিজ্ঞেস করি না, ওদের সাথে ওইটা চলে যায়। পরে আমি করি কি আপনার ওর মধ্যে আমি একদিন ওই মেয়েটার ফোন করি, ফোন করে বলি যে দেখ তোর তো আমার ভালো লাগে না, আমি তোর বিয়ে করবো না,
এটা বলে দিবেন ফোন করে,
ফোন করে বলে দিই, কারণ দেখতেছি আব্বু এখানে বাবুর ভাইয়া ফোন করতেছে বা পরবর্তীতে কি করবো।
তারপরে মেয়েটা কি বললো?
তারপরে মেয়েটা ও তো অনেক কান্নাকাটি করতেছে, অনেক কি করতেছে বা আমার বলতেছে দেখেন আপনি এটা করেন না, কাকু তুমি করতে আপনি এটা করেন, আপনি করতে পারেন না, আপনি আমার লাইফে ফার্স্ট করুন, আপনার সাথে প্রথম প্রেম করছি বা আমার যা কিছু
করলো 4 বছর ধরে আপনাকে ভালোবাসলো, আপনার কথায় সে পালায় চলে আসলো বাসা থেকে নিজের বদনামের ভয় না করে, আপনার কথায় সে আপনার সাথে শারীরিক সম্পর্কে পর্যন্ত চলে গেল, একটা মেয়ে সব সর্বোচ্চ যা দিতে পারে তাই আপনাকে দিল, কিন্তু তারপরে আপনি তাকে এই কথাটা বলে দিলেন।
তারপরে যখন আমি বললাম তখন অ্যাকচুয়ালি ও তো জিনিসটা মানতে পারে না, অনেক ই করে। পরে এভাবে যাই হোক কয়েকদিন যায় তো কন্টিনিউ আমার ফোন করতে থাকে, অনেক ই করে। তো পরে দেখলাম যে না ও ফোন করতে থাকে, অনেক ই করতে থাকে, পরে আমি ফোনের স্ক্রিন কার্ডটা চেঞ্জ করে ফেলে,
নাম্বারটা
চেঞ্জ করে ফেলি আর ওর নাম্বারটা দিলাম। পরে আমার অনেক ফ্রেন্ডস আর বন্ধু বান্ধবের নাম্বার দিয়ে যেহেতু ফোন দিতাম তো সবার নাম্বার কেজনের নাম্বার কাছে ছিল, ওদের কাছে ফোন করতাম, আমার অনেক খুশ। তখন যখন সামনে থাকতাম হয়তো 2-4 মিনিট কথা বলতাম, সান্ত্বনা দিতাম, পরবর্তীতে আর বলতাম না। এর মধ্যে একদিন হঠাৎ করে আমার বলি কি যে দেখ তুই আরেকটা তোমার সাথে থাকতে পারবি।
আমরা এখানে একটা ছোট্ট বিরতি নিব, এই বিরতির পরে আবারও আপনাদের সাথে কথা হবে রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলি বসত্তর বলি অনুষ্ঠানে। এক অদ্ভুত মোড়ে আমরা চলে এসেছি এই মুহূর্তে, একটা মেয়ের জীবন নষ্ট করে দেওয়ার পরে সেই নষ্ট জীবনের মেয়েটাকে আবারও কন্ট্যাক্ট করা হলো এবং তাকে বলা হলো যে তুমি কি আমার সাথে আরেকটা রাত কাটাতে পারবে কিনা, সম্পূর্ণ শারীরিক চাহিদা থেকে ভালোবাসার প্রলেপ দিয়ে। আমরা জানি না এই ঘটনাটা কোথায় আগাবে, শুনতে থাকুন। আর আপনি যদি আসতে চান যাহা বলি বসত্তর বলি মঞ্চে তবে আমাদেরকে ফোন করুন, ফোন নাম্বারটি হলো 09 3 8 9 2 8 9 2 0 9 6 1 3 8 9 2 8 9 2। ওখানে ফোন করে নির্দেশনা অনুযায়ী আপনার কথাগুলো রেকর্ড করুন এবং আপনার ফোন নাম্বারটি স্পষ্ট করে উচ্চারণ করুন। ফিরে আসছি ছোট্ট একটা বিরতির পর, চলছে JBSB Uncensored। Royal Tiger Drink presents JBSB Uncensored. Recharge yourself. Royal Tiger Drink presents JBSB Uncensored. Recharge yourself. বিরতির পর আরো একবার ফেরত আসলাম জেবিএসবি আনসেন্সার্ড নিয়ে। আপনাদের সাথে আছে আমি রেহান রসুল,
আমাদের সাথে আছে আবুল হোসেন। আবুল হোসেনের কাছে আমরা একের পর এক ঘটনা জানছিলাম, একটার পর একটা নারী তার জীবনে আসছে চলে যাচ্ছে, আসছে চলে যাচ্ছে, কিন্তু যাওয়া আসার এই ধরনটা একটু একটু অন্যরকম। সবকিছু শুরু হচ্ছে ওই নেশা থেকে, ওই ইয়াবা থেকে, ইয়াবা খাওয়ার চিন্তা ভাবনা থেকে। আরো অনেক কিছু হচ্ছে, 4 বছর সম্পর্ক রাখার পরে সেই মেয়েটার সাথে সে আর সম্পর্ক রাখতে পারলো না, তাকে ভালো লাগলো না, মেয়েটাকে বিতাড়িত করে তার বাড়িতে পাঠিয়ে দেওয়া হলো, মেয়েটার সাথে তার বিয়েও করা হলো না। কিন্তু তারপরে কি হলো?
তারপর মেয়েটাকে যখন বললাম যে আর একটা আমার সাথে থাকবি, তখন সে রাজি হয় যে ঠিক আছে আপনি যত বললেন আমি থাকবো। পরে আমি ওই দিন নিয়ে আসি,
মেয়েটা রাজি হলো আপনার সাথে,
রাজি হলো আমার সাথে থাকার জন্য। তো আসার পরে যখন মেয়েটা এমনি আসি, শুক্রবার থাকে মহরমের দিন দিনকা, তাই আইসে আমি ঢাকার পুরান ঢাকার একটা হোটেলে উঠি। হোটেল রাত কাটানোর রাতে থাকার পরে পরের দিন সকালে ও অনেক কাকতি করে বলে আমাকে যে দেখেন আমার জন্য যে আপনার একটু মায়া হয় না। তখন ঘটনাগুলো আমার ভিতরে একটা জায়গায় না সব ভাই সামনে উড়াই দিই ঘটনাগুলো, ওরা যে আমি ওরা পরের দিন সকালে করি কি আবার গাড়িতে উঠে দিই, পুলিশ থেকে ওর গাড়িতে উঠে দিয়ে ও চলে যায়,
বাসায় চলে যায়,
বাসায় চলে যায়।
মেয়েটি মনে হয় এসেছিল শেষ একবার, মানে যদি আপনি তারপরে তাকে
হ্যাঁ করি, যাই হোক আমার ভিতরে জিনিসটা আসে না। আসার পরে ও যখন পাঠাই দিই, 3 দিন পরে হঠাৎ করে একদিন আমার নম্বরে একটা ফোন আসে যে তুই তোর ফোনটা বন্ধ করে ফেল। আমি তখন কি কারণে ফোন বন্ধ করলাম কারণটা আমার বলে না।
কি ফোন করে?
ফোনটা করে আমার এক বড় ভাই, আমার বড় ভাই ফোনটা করে। পরে আমি বললাম কি কারণে আমার কারণটা বলে না, পরে যাই হোক তার কথা মতো আমি ফোনটা বন্ধ করি। তো তখন আমার ভিতরে একটু ইলাকতে থাকে যে বাড়িতে কিছু হইলো না, তো তখন আমি আমার ফ্রেন্ডের নাম্বার নিয়ে ওর কাছে ফোন করি ওর নাম্বারে। তখন ওর ভাবি ফোন করে, ফোন ধরে, ফোন ধরে বলে যে মনে মন রিয়া তো হাসপাতালে আছে।
কেন 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 হাসপাতালে?
হাসপাতালে আছে কেন? ও আপনার সিজেট করার জন্য বিশ গেছিল
ওই দিনের পরেই, যেদিন আপনি গুলিস্তান থেকে তাকে বাসে উঠে,
না ওটার 5 থেকে 7 দিন পরে।
আর 5 থেকে 7 দিন পরে যখন আপনি আর কোনো রকম কোনো কন্ট্যাক্ট করেন, যখন সে বুঝতে পারছে যে টোটালি ব্যাপারটা শারীরিক ছিল আবারও, তখন সে সুইসাইড অ্যাটেম্প্ট নিল।
তারপরে যখন আমরা শুনতে পারি ভিতরে অনেকটা লাগে যে সুইসাইড করতে, পরে জিজ্ঞেস করলাম এখন কি অবস্থা, বলে এখন হাসপাতাল আছে, কিন্তু আগামী পরের খবর আমি বলতে পারবো না। পরে আমি যাই হোক সারা রাত ঘুম হয় না, অনেকটা টেনশন হয়। যাই হোক, টেনশন হয় যে একটা মেয়ে হয়তো এরকম মারা গেছে, বাসার বিষয়ে কিছু হয়ে গেলে যদি কিছু হয়ে যায় তখন
আমার ভালোবাসার আবেগ থেকে নয়,
আবেগ থেকে নয়। তারপর যখন সকালে আমি আবার ফোন করি, আবার ফোন করার পরে পরে জানতে পারি যে না এখন মোটামুটি সুস্থ আছে, আপনার গলায় পাইপ দিয়ে বিষ বের করে রাখা হয়েছে, মোটামুটি সুস্থ আছে। তারপর যাই হোক ওর সাথে আমি আর কথা বলি না, ভাবির সাথে কথা বলে রেখে দিই। তারপরে কয়েকদিন পরে আমি জানতে পারি যে ওর সাথে টোটালি কন্ট্যাক্ট বন্ধ করে দিই। আমার ফ্রেন্ডের কাছে ফোন করে মাঝে মাঝে, কিন্তু আমার কথা জিজ্ঞেস করে আমি পাশে থাকলো বলি যে না, বলি যে না। তারপরে আমি শুনতে পারি যে আমার এক ফ্রেন্ডের সাথে ওর নাকি কেমন একটা সম্পর্ক হইতেছে।
আপনার সাথে?
আমারই একটা ফ্রেন্ড, আমার পাশের গ্রামেরই, আমার গ্রামের আর কি।
আচ্ছা,
আমার এক ফ্রেন্ড আমার সাথে চলাফেরা করে, ওই যে বিশ করার পর যার ফোন থেকে আমি ফোন করি, ওই ওই ফ্রেন্ডের সাথে,
তার সাথে ওই মেয়েটার কোন একটা,
ওই মেয়েটার কোন একটা সম্পর্ক হয়, মানে ওর পরে আমি জিনিসটা জানতে পারি। জানতে পারার পরে যখন আমি এটা জানতে পারি, প্রথমে বিশ্বাস করি না, পরবর্তীতে ওই ছেলেটা জিজ্ঞেস করি, ও বলে যে হ্যাঁ ফেলেছে। পরে যাই হোক ওই ফ্রেন্ডের সাথে সম্পর্ক হয় আমি শুনতে পাই, কিছুদিন পরে জানতে পারলাম যে ফ্রেন্ড ওকে বিয়ে করছে।
তাই আর এটা কি সত্য?
সত্য,
সেই ফ্রেন্ড আসলে তাকে বিয়ে করেছে এবং তারা এখন সংসার করছে,
এখন সংসার করছে,
এবং আমার মনে হয় তারা ভালোই আছে।
হ্যাঁ, মোটামুটি ভালোই আছে, ওদের সংসারে এখন দুটো ছেলে আছে।
তাদের সাথে কি আপনার কোনো সম্পর্ক আছে?
সম্পর্ক আছে বলতে, আমার ফ্রেন্ড তো পাশাপাশি যেহেতু ফ্রেন্ডের সাথে সম্পর্ক আছে, কিন্তু ওই মেয়ের সাথে নাই, কারণ আমি দুবার ওর বাড়িতে যেহেতু গেছিলাম, যেদিন নিয়ে আসছে ওই মার বুঝাই দেওয়ার জন্য ওদিন ওর সাথে গেছিলাম, আমার ডাকতে গেছিলাম, মার কাছে বুঝা টুঝা বইলা করে দিই। তারপরে ফ্যামিলি যেহেতু প্রথম মানতে চায় না, পর মা আর কি মানে, পরবর্তীতে বিষয়টা কেউ জানতো না এক সময়ে, কিন্তু পরবর্তীতে সবাই জানতে বিষয়টা।
আচ্ছা,
সবাই জানার পর এখন আর কি করা, যেহেতু তখন একটা ছেলে হয়ে গেছে,
তার তো কিছু বলার নেই। তারপরে তারপরে কি হলো? তারপরে আপনার জীবন কিভাবে চলছিল এটা বলেন, তারপরে তার বোধ হয় সব অপরাধ অপরাধ বাদ দিয়ে দিলেন?
না না, তারপরে অপরাধ, তারপর থেকে আমি আরো অপরাধে জয় গেছিলাম,
আরো জড়িয়ে যাচ্ছিলাম।
তখন দেখা যায় ওখানে আসার পরে আমার আরেকটা মেয়ের সাথে সম্পর্ক হয়, এবং কি ওই মেয়ের সাথে, ওই মেয়েটা আমার গ্রামেরই থাকে, কিন্তু মেয়েটা জানতো আমার পিছনের বিষয়গুলো, প্রথমে আমার সাথে সম্পর্ক করতে চায় না।
আচ্ছা,
তারপরে যাই হোক অনেক বুঝে আসলে
মেয়েটার নাম কি?
এই মেয়েটার নাম থাকে সোহাগী।
আচ্ছা,
ওর সাথে সম্পর্ক হয়, সম্পর্ক হওয়ার পরে ওর সাথে আমি একই রকম কাজটা করি,
বিয়ের কথা দেন,
বিয়ের কথা দিই,
তারপরে
বিয়ে করি না,
তারপরে বিয়ে করেন না। তার কাছ থেকে টাকা পয়সা নিয়েছিল?
না, তার কাছ থেকে টাকা পয়সা।
তখন আপনার এই ইয়াবা খাওয়া চলছিল কিভাবে?
ইয়াবা খাওয়া চলছিল ওই যে দেখা যায় আপনার কোন দোকানে চাকরিতে লাগতাম, 2 মাস চাকরি করতাম, কাজ কাম করতাম, বা ওই যে বাবার পকেট থেকে নিতাম, এরকম
ভাবে চলতেছিল। আপনার বাবা মা তখন আপনাকে বলতো না যে তোর একটা কিছু করা দরকার জীবনে, বড় হওয়া
অনেক দরকার কিছু, মানে এটা তো কন্টিনিউ বলতো?
সেটা এরাই যেতেন কিভাবে?
এরাই যেতাম আর কি করবো, এখন বাবা মা এক পর্যায়ে বোঝাতে বোঝাতে যখন না পড়তো তখন আর কি সবাই আসে, তখন দেখা যায় প্রত্যেকদিনই বকা বাজি বা মিথ্যা কথা ব্যবসার
মতন ব্যবহার করেছেন?
জি, পরে বাবা মার এইভাবে বলতাম যে আমি কাজ চাকরি করি না, ভালো লাগে না, আবার দেখা যায় বাসা থেকে চাকরিতে বেরিয়েছি, ওই সব সারাদিন ঘুরে আমার বাড়িতে গেছি, কাজে গেছি, কেমন হয়েছে। তারপর যাই হোক, ওর সাথে সম্পর্ক করি, একই রকম হয় ওর সাথে বিষয়টাও, অনেক করে করার পরে আমার কাছে জিনিসটা ওইটাও তেমন একটা লাগে না। তারপর যখন ওর বিয়ে হয়ে যায়, ওই মেয়েটা বিয়ে হয়ে যায়, তখন একটা আরেকটা মেয়ের সাথে আমার সম্পর্ক হয়, ওর সাথে আমার একটা পরকীয়া প্রেম হয়।
পরকীয়া প্রেম মানে মেয়েটা অলরেডি ম্যারিড ছিল,
ওর একটা বাচ্চা ছিল তখন 2.5 বছর বয়স।
আচ্ছা,
তো মেয়েটা আমার দুঃসম্পর্কের একটা ভাগ্নি হয়,
দুঃসম্পর্কের ভাগ্নি। মানে আপনি তাদেরকে ওইভাবে চিনতেন না?
না, শুধু মেয়েটারই চিন্তা, আমার ফ্যামিলি করে চিনতাম না।
আচ্ছা,
যাই হোক, মেয়েটার সাথে সম্পর্ক হয়, হওয়ার পরে যখন দেখা যায় ও থাকতো আপনার ঢাকার মিরহাজিবাগে।
আচ্ছা,
কোন দোকান যেহেতু মিটফোর্ড মোটামুটি কাছাকাছি ছিল, তো যে বাড়িতে থাকতো ওর হাজবেন্ড যে দোকান চাকরি করতো, মানে খুব সকালে যেত, অনেক রাতে আসতো। এই সময়গুলো ও আমাকে দিয়ে বা আমি ওকে দিয়ে এমন চাহিদা গুলো আমি নিতেই পারি,
মানে ব্যাপারটাকে ব্যবহার করতে, লোনলিনেসটা ছিল সেটাকে আপনি আবার ব্যবহার করেন। আচ্ছা, এবং এই ক্ষেত্রে কিন্তু আমি সম্পূর্ণ আপনাকে দোষ দিব না, এই ক্ষেত্রে কিন্তু দোষটা অবশ্যই তার আছে, 50% তার দোষ, 50% অপরাধী সে এই কার্যতে লিপ্ত হওয়ার জন্য। বলুন,
এরপর যখন একদিন কেউ আমার বলে কি চল আমার মার বাসা যাই, আমার মার বাসা শ্যামলী, ঢাকা শ্যামলীতে।
আচ্ছা,
পরে আমি বললাম আচ্ছা ঠিক আছে চল, পরে ওর সাথে মার বাড়িতে যাই। মার বাড়িতে যাওয়ার পর একটা বোন থাকে, নাম আপনার স্বর্ণা।
আচ্ছা,
ওই বোনটার বয়স তখন 14-15 বছর বয়স হবে, কেমনে অনেক সুন্দর সুন্দর ভালো।
এটা কি আপনার সেই ভাগ্নির কথা বলছেন?
জি, আমার ভাগ্নির ছোট বোন।
আচ্ছা, মানে তাদের বাসায় তো আপনি গিয়েছেন, ওই ভাগ্নির বাসায় গিয়েছেন, সেই ভাগ্নির ছোট বোন সেখানে আছে,
ভাগ্নির মার বাসায় আর কি।
আচ্ছা,
তো যাই হোক, ওইখানে ছোট বোন থাকে, তো রাত্রে যখন আমাদের শুটিং ঘুমাতে দেয় তিনজন একসাথে ঘুমাই, যেহেতু ভালো থাকে একরকম, আমাদের তিনজনকে রাখতে দেয়, তো শীতের রাত থেকে খুব জড়োজড়ো হয়ে শুই, আর অর্ধেক রাত যখন আমার সাথে শুয়ে, শোয়ার পর যত চাহিদা হয়ে যায়, তো মধ্যরাত বলে যে সারা রাত্রে যদি এখানে শুয়ে থাকি, সন্ধ্যা মধ্যরাতে যখন ভিতরে আবার জিনিসটা জাগে, কারণ একসাথে জড়ো হয়ে শুয়েছে, হাত পা শরীরে পড়তেছে,
তখন আর মন বলে কিছু
মনলো না,
জায়গা উঠলো,
পশু জায়গা উঠলো। তারপরে ওর বন্ধুরা অনেকটা ঠিক করে কন্ট্রোল করে আমি ওর সাথে শারীরিক সম্পর্ক রাখতে পারি,
এবং সেই ভাগ্নি পাশে থাকার
সত্যি তুই বিষয়টা কি রাতে জানলে, কারণ ওর পাশে গিয়ে ঘুমায় যায়। সকালে যখন ওর মা দরজাটা নক করে, তখন আমরা দুজন রাতে একসাথে ছিলাম, তো জ্বর হয়েছিলাম, তখন দুজন দুপাশে সরে যাই হঠাৎ করে, তখনই জিনিসটা চোখে পড়ে যে তোরা এই কাজটা কেন করলি। পরবর্তীতে আমার কাছে প্রথমে মিথ্যা বলি, তারপরে জিনিসটা আর কি স্বীকার করি, পরে যে আমি কি করেছি বলি।
তৎক্ষণাৎ মিথ্যা বলেন যে না এরকম কিছু হয়নি,
হয়নি,
কিন্তু পরবর্তীতে আবার স্বীকার করেন।
তারপরে আমার বললো যে ব্যক্তি ওর সাথে যেতে কষ্ট করো, সত্যি ছোট মানুষ, এখন কি করবি বল। পরে আমি বললাম আচ্ছা ঠিক আছে, যাই হোক, আমি বিষয়টা ভেবে দেখতেছি।
আচ্ছা,
এমন করতে করতে তখন ও বলে এক প্রকার বলে যে না তুই ওর সাথে সম্পর্ক রাখতে পারবি না, ওর বোনের সাথে আমার একটা প্রেমের সম্পর্ক তৈরি হয়। তারপরে ওদিন কাঁপ বাসা থেকে চলে আসি, তারপর ফোনের মাধ্যমে ওর বোনের সাথে আমার একটা প্রেমের সম্পর্ক তৈরি হয়, যেটা পরবর্তীতে জানতে পারে বা পরে অনেক আমাকে বলে অনেক চাপ সৃষ্টি করে।
আচ্ছা,
পরে আমি বলি যে না এটা কোন ধরনের সম্ভব, যাই হোক আমি তোর বোনের সাথে সম্পর্ক করি না।
আচ্ছা,
মানে ওর বোনরা বলতো আমার সাথে সম্পর্ক করি না, ওরে বলতো আমার সাথে সম্পর্ক করি না, ছোট বোন জানতো যে ওর সাথে আমার একটা সম্পর্ক আছে।
আচ্ছা,
ছোট বোন বলতে ঠিক আছে যাই হয়েছে, ওটা তো তুমি আর বিয়ে করতেছ না, বাসার বিষয়, আমরা করি বিয়ে, আমরা বিয়ে করি এমন কিছু। পরবর্তীতে যাই হোক, ছোট বোনের সাথে একটা সম্পর্ক হয়, পর ছোট বোনের আমি বিয়ে করি না, অনেকদিন চলার পর অনেক ভাই ওর ছোট বোনের নিয়ে আমি কয়েকবার ঢাকাতে এখানে একটা হোটেলে থাকি।
ওই মেয়েটার বয়স তো মাত্র 14 বা 15?
15 বছর।
তার মা কিছু বলতো না যে মেয়ে কোথায় যায়, কতক্ষণ থাকে?
বলতো নানান ধরনের নানান কথা বলে আসতো।
সম্পূর্ণ মানে পারিবারিক অবহেলার কারণে অনেক কিছু হয়ে যায়, অনেকের জীবন নষ্ট হয়ে যায়, এই পারিবারিক অবহেলা আপনার মানে প্রত্যেকটা ঘটনার মধ্যে আমি দেখছি, আপনার ক্ষেত্রেও, আপনার পরিবারের অবহেলা এবং মেয়েগুলোর ক্ষেত্রেও তাদের পারিবারিক অবহেলা। তারপর
যাই হোক, পরবর্তীতে ওই মেয়েটার আমি পরে যেহেতু বিয়ে করার কথা বলছিলাম,
হ্যাঁ,
তারপর বিয়ে করি না।
ইন দা মিন টাইম কি এদের কাছ থেকে আপনি টাকা পয়সা নিচ্ছেন কোনো?
এদের কাছ থেকে টাকা পয়সা নিচ্ছি বলতে দেখা যায় ওই অনেক সময় দেখা যায় 500-1000-2000 যখন লাগতো, ওই যে ওর যে বোন ছিল ওর কাছ থেকে নেওয়া যেত, ওর কাছ থেকে নিতাম দিয়ে অনেক সময়। তুই আমার কাছে টাকা নেই, এখন তোর বাড়িতে আসবো আমি, কি হবে আমার কাছে টাকা নেই, তখন টাকা দিত 500-1000-2000, এই বেশি নিতাম না, বা নিতে পারতাম না, এই বেশি তো থাকতো না। তো যাই হোক, এভাবে চলার পর ওই মেয়েটার ওর মা এক জায়গায় বিয়ে দেয়।
আচ্ছা,
পরে মানে এটার জন্য আমার বাড়িতে একটা বিচার যায়, কারণ ওই মেয়েটা এক কথায় তখন আমার কথাই বলবে যে না অন্য ছেলে বিয়ে করবো না। তখন আমার বাড়িতে যখন বিচারটা যায়, পরে বাড়িতে যে কোনো ম্যানেজ করি, পরে ওর মা ওর এক জায়গায় বিয়ে দেওয়ার অনিচ্ছা ক্ষেত্রেই বিয়ে দেওয়ার পরে ওই মেয়েটা তারপরে কন্টিনিউ আমার সাথে যোগাযোগ করে, আমিও যোগাযোগটা রাখি ওর সাথে। যেভাবে হোক আমার প্রয়োজনটা তো
মিটলেই হলো।
তারপর যাই হোক ওই মেয়েটা ওর সাথে একসাথে সংসার করার পর বাড়ি থেকে জিত করে বের হয়ে যায়।
তো মেয়েটা রাগ করে বাসা থেকে বের হয়ে যায়, তারপরে মেয়েটার পরিণতি কি হয়?
পরিণতি হয় যেমন ও কারো কোন আত্মীয়স্বজনের বাড়িতে উঠে না।
আচ্ছা,
না উঠার কারণে যেমন প্রথম রাত্র আপনার ওদের গ্রামের এখানে পাশেই তোলাই খাল যেটা বলে ওইদিকে কাটায়, কাটানোর পরে কয়েকটা ছেলে ওরা ভেড়া নিয়ে যায় রাখে, এটা আমাকে পরে বলে নিয়ে নেওয়া হয় শারীরিক সম্পর্ক। পরে ও কয়েকদিন এমন রাস্তার মধ্যেই থাকে।
তখন আপনি কোথায় ছিলেন?
আমি বাড়িতে ছিলাম, আমার সাথে যোগাযোগ করতো এবং আমার বলতো যে আমার কোথাও রাখার চেষ্টা রাখার জায়গা
আপনি জানেন,
কিন্তু আমি যাইনি, আমি বলছি করে আমি কোথায় নিয়ে রাখবো, তোর কিভাবে রাখবো। তারপরে এখন দেখা যায় বাড়িতে যাবো, বাড়িতে গেলে যদি আবার পরবর্তীতে একটা ঝামেলা আমার সাথে হয় বাসার বিষয়ে,
আপনার সাথে একটা ঝামেলা নিলে হবে, মেয়েটার জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে ভাই।
আমি ভাবছিলাম যে হয়তো কারো কোন আত্মীয়স্বজন বা কোনো রিলেটিভ বাসায় গিয়ে উঠবে বাসার বিষয়ে, আমি কিছু বিষয়টা প্রথমে বুঝতে পারিনি। তারপর যাই হোক পরে অনেক কয়েকদিন আমার সাথে কন্ট্যাক্ট করে, তারপরে হয়তো কাছে ফোনটা থাকে না, ফোনটা বিক্রি করে দেয়। তারপর অনেকদিন পর্যন্ত যোগাযোগ হয় না, মাসখানিক পরে আমাকে ফোন দেয়। ফোন দেওয়ার পরে আমি জানতে পারি যে ফ্ল্যাট আমি আমার বলে আমি ফ্ল্যাটে আসি, ওইখানে আসবো, আমার সাথে দেখা করতে ওইখানে আস। তো পরবর্তীতে আমি ওইটা ওইখানে যাই ওর সাথে দেখা করতে। এটা আপনার যে জায়গাটার নাম তো আমার স্মরণ আসতেছে না, যাই হোক ঢাকাতেই। পরে আমি যাই, আমার বলে যে আমি আপার কাছে আছি, আপার কাছে আছি, দুদিন আমার সাথে কন্ট্যাক্ট করে। তখন আমি বললাম যে আপা তোর কোন ধরনের আপা, আমি তোমার আপা কখনো শুনি নাই, আর তুই ওখানে থাকস কি করস, তোর এখানে কেমন শুধু শুধু ভাবে রাখি বা আপা পরিচিত পরিচিত জানি। পরে আমি বলি আমি তোর সাথে দেখা করতে চাই, আসো এখানে। পরে বলে আস।
আচ্ছা,
পরে আমি গেলাম, আইলে পরে আমাদের 500 টাকা নিয়ে।
আচ্ছা,
আইলে 500 টাকা নিয়ে আপা কিন্তু রুম চালায়।
আচ্ছা,
পরে জিনিসটা আমার মাথায় একটা ক্লিয়ার করে যে ওই আপার কাছে গেল যে বিষয়টা আর কি ভোলাটা মনে হইতেছে। তারপরে গেলাম, গিয়ে দেখলাম যে না পরিস্থিতি ওই রকমই,
যে ওই মহিলা অ্যাকচুয়ালি একজন পিম্প, একজন দালাল।
হ্যাঁ, দালাল
কিনা প্রস্টিটিউট অথবা পতিতাদের মেইনটেইন করে থাকে, এবং সেও এখন পতিতা প্রফেশনেই চলে গিয়েছিল।
জি, তারপর যখন আমি ওর কাছে যাই,
এটার জন্য যে সম্পূর্ণ আপনি দায়ী এটা কি আপনি বুঝতে পারতেছেন?
জি, হয়তো ওর সাথে আমি সম্পর্কটা না করলে না ধরলে আমি ই করতাম না।
সম্পর্কটা করার পরে আপনি যদি তাকে বিয়ে করে ফেলতেন
তাহলে?
আচ্ছা, বিয়ে করেনি, বিয়ে করেনি, বাদ দিলাম। সে যখন আপনাকে অসহায় অবস্থায় ঘর থেকে বের হয়ে এসে ফোন দিচ্ছিল, তখন কিন্তু আপনার লিস্ট তার কাছে যাওয়া উচিত ছিল।
তখন
যদি আপনি যেতেন তাহলে মেয়েটার জীবনটা এমন হতো না। একটা 4-5 দিনের মাথায় গেলেও মেয়েটা যদি ভুলটা করেও থাকতো, তাও আপনি তাকে সেখান থেকে হয়তো ফেরত নিয়ে আসতে পারতেন। অথচ আপনি একটা মানুষকে এই 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 লাইনটাতে পাঠিয়ে দেওয়া, এই লাইনটাতে পাঠিয়ে দেওয়া মানে আপনি জানেন একটা প্রজন্ম নষ্ট করা। এই মেয়েটার সন্তানের কোনো নাম থাকবে না, আমি এই মেয়েটার বাবার নামও থাকবে না, এই মেয়েটার স্বামীর নাম থাকবে না। এই মেয়েটা সম্পূর্ণ একজন এমন একটা সত্তা, একটা মাংসপিণ্ড, যেই মাংসপিণ্ডটাকে যে কেউ এসে খাবলে খাবলে খেয়ে যাবে সামান্য টাকার বিনিময়ে, যেই টাকাটাও পাবে ওই আরেকজন যে মহিলা পিম্প বা দালাল যেই নামেই বলে না কেন, সেই টাকাটারও বেশিরভাগ অংশ পাবে সেই মানুষটা। ওসব মানুষ বলা ঠিক হচ্ছে না আমার। যাই হোক, এখন আমরা একটা ছোট্ট বিরতি নেব, তবে JDSB আনসেন্সার্ড এর শেষ ভাগ শুনতে আবুল হাসানকে নিয়ে আমি ফেরত আসবো। ছোট্ট বিরতি পর্যন্ত অপেক্ষা করুন, যদি শোনার মতন সত্য ক্ষমতা আপনার থাকে। Stay tuned.
Royal Tiger Drink presents JDSB Uncensored. Recharge yourself. Royal Tiger Drink presents JDSB Uncensored. Recharge yourself.
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, আনসেন্সার্ড এপিসোডের শেষ ভাগে আমি রেহান রসুল আছি আপনাদের সাথে। আজকে আমরা সেই রাত 11টা থেকে শুনছিলাম আবুল হোসেনের কথা। আবুল হোসেন আমাদেরকে বলে যাচ্ছিলেন একটার পর একটা তার জীবনের ভুলগুলো পাপে পরিণত হওয়ার ঘটনা। শেষ পর্যন্ত আমরা দেখলাম যে 4 বছর একটা মেয়ের সাথে সম্পর্ক থাকার পর, 4 বছর সেই মেয়েটার থেকে সম্পূর্ণরূপে মানসিক সাপোর্ট নেওয়ার পর, আর্থিক সাপোর্ট নেওয়ার পর, ভালোবাসার সাপোর্ট নেওয়ার পর, হুট করে মেয়েটাকে একদিন সে বলে দিল যে না, আমার তোমাকে ভালো লাগছে না, আমি তোমাকে বিয়ে করতে পারবো না, তুমি চলে যেতে পারো। এরপরে তারা আরো অনেকের সাথে সম্পর্ক তৈরি হয়, কিন্তু সেই সম্পর্কগুলো অনেকেই হয়তো কোনো না কোনো ভাবে উতরে উঠতে পারে, কিন্তু তার মধ্যেই এই সবগুলো সম্পর্কের মধ্যে একটা মেয়ে পরিণত হয় একজন পতিতায়। একজন পতিতার জন্ম কিভাবে হয় আমরা বোধহয় আজকে যাহা বলিব সত্য বলিব থেকে জানলাম। অনেক ভাবেই হয়, একটা পতিতালয়ে হাজার হাজার পতিতা জন্ম নেয়, তাদের কোনো বাবার পরিচয় থাকে না। মহা জ্ঞানীরা, মহা 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 অনেক কিছুরা অনেক কথা বলে তাদেরকে নিয়ে, তারা এই খারাপ সেই খারাপ, তারা এই সমাজকে খারাপ করছে সেই সমাজকে খারাপ করছে, কোনো পুরুষের বুকের পাটা হয়নি, ইনক্লুডিং রেহান রাসুল, নিজে সহ বলছি আজ পর্যন্ত কোনো পুরুষের বুকের পাটা হয়নি যে পতিতা পল্লীতে গিয়ে একজন পতিতাকে বলবে আমি তোমাকে পরিচয় দিব, আজকে থেকে তুমি আমার ওয়াইফ, আজকে থেকে তোমার সন্তানের নাম হবে, তোমাকে কেউ পতিতা বলবে না। এই দুঃসাহসটা কিন্তু কারো হয় না, সবাই খালি দূর থেকে দূর থেকে কমেন্ট্রি মারে, বড় বড় কথা বলে, বড় বড় সাইজের ঠং করে এবং পরিস্থিতি এমন ভাবে তৈরি করে যে পতিতা যাতে আরো তৈরি হয়। যাই হোক, বড় বড় বাণী দিয়ে লাভ নেই, আমারও আমিও বাণী দিচ্ছি, তার চেয়ে বরং শেষ ভাগে চলে যাই, ঘটনার শেষ ভাগে। এরপরে আবুল হোসেন আপনার সাথে কি হয়েছিল?
তারপর যখন আমি ওখানে গেলাম, যাওয়ার পর দেখলাম যে ওই পরিস্থিতিতে, তারপর আমি ওকে ওকে একবার জোর করি যে তুই পুরো সব সত্যি ঘটনা আমাকে বল। ও আমার প্রতি সত্যি কি ছিল, তারপরে যাই হোক আমি চাপাচাপি করার কারণে ও আমাকে সত্যি ঘটনাটা বলে যে এখন কি করবে, যখন রাস্তা রাস্তা থাকার চেয়ে যে জায়গাটাও তো ভালো, তখন ওইখানে এটা বেছে নেয়, জিনিসটা বেছে নেয়, রাস্তায় ওই দিন কারো ছেলেগুলোর কথা আমার বলে। পরে যাই হোক, ওইখান থেকে আমি ওর সাথে কথা বললাম, ওখান থেকে আমি চলে আসি। এক পর্যায়ে আমি এগুলো করতে করতে দেখা গেল যে আমার ভিতরে খুব একটা ই লাগে যে না, এখন তো আমার আর ভালো লাগতেছে না, বা চারিদিক থেকে প্রবলেম, বাসা থেকে প্রবলেম,
পর্যন্ত আপনার একটু বোধ শক্তি জাগে
যে আমি হয়তো এগুলো করবো না, আর নেশাপানি করবো না, বাবা মাঝে সবাই বলতেছে ভাবে চলবো ভালো হবো, ভালো হবো, আর মেয়েদের সাথে কোনো সম্পর্ক করবো না, কোনো ই করবো না, আমি এখন যাই করবো একটা মেয়ের সাথে সম্পর্ক করবো, ওকে লাস্ট বিয়ে করবো যদি ওর সাথে এমন কোনো সম্পর্ক হয়।
আচ্ছা,
তারপরে একটা মেয়ের সাথে আমার সম্পর্ক হয়, এমন একটা সম্পর্ক হয়, তারপরে দেখা যায় ওর সাথে আমার মোটামুটি প্রেম হতে থাকে। আর যখন ওর সাথে
আমার মেয়েটার মেয়েটার সাথে পরিচয় কিভাবে,
মেয়েটার সাথে পরিচয় হয় আমার এক ফ্রেন্ডের মাধ্যমে।
আচ্ছা,
আমার ফ্রেন্ডের বাড়ি এখানে মাদারীপুর জেলায় শিবচর থানাতে।
আচ্ছা,
ও আমার ফ্রেন্ডের বাড়িতে গিয়ে ওইখানে আমার মেয়েটার সাথে পরিচয় হয়। পরিচয় হওয়ার পরে মেয়েটার ফোন নাম্বার নেই, ওর সাথে কথা বলি।
মেয়েটাকে আর কি আপনি আপনার পাস্ট হিস্ট্রি বলেছেন?
না, মেয়েদের সাথে সম্পর্ক থাকে যে ওই পরীক্ষা বা সম্পর্ক গুলো, ওর সাথে যখন আমার সম্পর্ক হয় আমি আস্তে আস্তে সবগুলো থেকে বিরত নেই।
মানে আপনার বেশ কয়েকটা পরকীয় প্রেমের সম্পর্ক,
বেশ কয়েকটা পরকীয় প্রেমের সম্পর্ক,
এগুলো মূলত টাকার জন্য,
ক্ষেত্রে টাকার জন্য পরবর্তীতে এভাবে চলে। তো ওর সাথে একটা সম্পর্ক হয়, মোটামুটি ভালো একটা সম্পর্ক হয়, আস্তে আস্তে আমি সবকিছু ছেড়ে দিই, সব নেশা পানি এগুলো ছেড়ে দিই। ছেড়ে দেওয়ার পরে দেখা যায় ফ্যামিলিগত ভাবে অনেকটা ভালো থাকি, ফ্যামিলি থেকে আগের মতো চিল্লাচিল্লি করে না, বা দেখতেছে আমি শরীর স্বাস্থ্য আগে একটু ঘুরতেছে। তারপর যখন এভাবে চলতে থাকে, হঠাৎ করে একদিন আমার পুলিশ ধরে,
পুলিশ ধরে
ওই যে যাওয়ার কারণে, মানে এক ইয়াবা ব্যবসায়ী আমাকে বলে ওর কাছে কিছু ইয়াবা আছে যেগুলা থানা থেকে ওই পাইছে, থানা থেকে পুলিশ অর্ডার দিতে ওগুলা বিক্রি করতে চায়, খুব কম দামে বিক্রি করতে চাই। তো আমার এমন একজন থাকে যে বিক্রি করে আর কি, খুচরা বিক্রি করে, ওর সাথে ডিল থাকে। তো আমি ওর যেমন ওদের সাথে কন্ট্যাক্ট করাই দিই,
আচ্ছা
যে তোরা যেভাবে এভাবে এটা করতে
আমার কিনে নিতে পারিস,
কিনে নিতে পারিস, তো এখানে এর মধ্যে আমার কিছু লাভ থাকে,
মানে আপনি মিডিয়াম মতন ছিলেন।
হ্যাঁ হ্যাঁ, তো যাই হোক, তো এর মধ্যে ওর যখনই করতে যাই তখন ওরই এক বন্ধু ওর আবার ওইখানে আর কি পুলিশটা পাঠায় দেয়।
আচ্ছা,
পুলিশ পাঠায় দিতে আমি যে ব্যবসাটার পাঠাই ওর পুলিশ ধরে আসলে, ধরার পরে ওর ওকে জিম্মি করে আর কি, ওর ফ্রি করেই পরে পুলিশ আমাকে ওর মাধ্যমে ফোন করে নিয়ে আসে যে আমার সাথে ফোন কর, আমার সাথে দেখা কর। তখন আপনার আমাদের এখানে মনো ব্যাপারী ঢাল, ওখানে দেখা করতে হবে, ওর সাথে দেখা করতে যাই, পরে পুলিশ আমাকে হ্যান্ড করতে হবে।
আচ্ছা,
তো থানায় নিয়ে যায়, থানায় নিয়ে যাওয়ার পরে প্রথমে বাবা ফ্যামিলিগত ফ্যামিলিরা যায়, যাওয়ার পরে ওরা 4 লাখ টাকা দেয় দুজনের ছাড়ানোর জন্য,
4 লাখ টাকা,
4 লাখ টাকা দেয়, কারণ ওর সাথে প্রায় 350 কেজি ইয়াবাটা দেখতে
হয়।
তো যাই হোক, ওর সাথে যেহেতু সবকিছু ছিল ওর ধরছে, এই কারণে এর আগে একবার আমরা যখন ইয়াবা খাই তখন ওই যে ওর সাথে আরেকবার আমরা পুলিশ ধরে, যেমন ধরে আপনার আমি রাস্তাতে যেতে দিই, পরে আমি ইয়াবাটা আনতে পাঠাই, তখনই ধরা খায়। তো আস ওর দেরি দেখে আমি ওই রাস্তাতে হাঁটি, খেতে লই, তখন থেকে পিছন থেকে ডাক দিয়ে আমার,
আচ্ছা
ডাক দেওয়ার পরে আমি আসি, আসার পরে পুলিশ তখন আবার আমার ধরে, তো ধরার পরে পুলিশ কথাবার্তা বলে আমি ঘাবড়ে যাই, তখন পুলিশ আবার আমার ধরে, যাই হোক তখন আমার একবার ডাক্তার ধরা দেয়।
মানে পুলিশ আপনাকে চিনে না আগে থেকেই?
না, ওই পুলিশ আমার চিন্তা না, ওটা আরেকজন ধরে যাই কৌশলে ধরা খাই পরে পরবর্তীতে আর কি পুলিশ সম্পূর্ণ ঘটনাটা জানে যে এরকম একবার আমার ধরা দিছে।
পরে আপনার থানায় নাম ছিল আগে থেকে?
না না থানায় আমার নাম ছিল।
তাহলে পুলিশ জানলো কিভাবে আগে ঘটনাটা?
মানে পুলিশ যখন আমার ফ্যামিলি আসছে তখন ওই ছেলের বাবত আসছে, তখন ওই ছেলের বাপ পুলিশের সামনে বলে যে এর আগে আমার ছেলে ছেলেটা একদিন ধরা দিয়েছে।
আচ্ছা আচ্ছা।
কারণ পুলিশ আমাদের জিগে এর আগে কখনো তোরা ক্রাইম করছো পুলিশে ধরা খেয়ে? আমি বলছি না ধরা খাইনি। কিন্তু ওর বাবা বললো আবার যে হ্যাঁ এর আগে আমার ছেলে আবার ছিল
আরেক দফা পেশা।
তখন পুলিশ এসে বলে যে তোরা তো তোকে তো না করাইছিল, তুই তো না করছিস কিন্তু তোকে তো আবার ধরলো। তোর বাপে তোর বাপই তো গুলো তুই ওর আরেকদিন ধরাই দিছিস।
আচ্ছা
এই কথাটা করার পরে যাই হোক পুলিশ এই কথা ভাইবা ওর নামে ওর যে সাথে মামলা যাবো পায় ওই পিসের মামলাটাতে আর আমার 35 পিসের মামলা 35 পিস রিকভারি দিয়ে আমার যাবো মামলাটাতে।
35 পিস কি আপনার কাছে ছিল?
না আমার কাছে কিছুই ছিল না,
কিন্তু বলা হয়েছে এভাবে চার্জশিট বানানো হয়।
চার্জশিট বানানো হয় যে আমার কাছে 35 পিস পাওয়া যাচ্ছে। এটা দিয়ে যাই হোক চালান করে দেয়। চালান করে দেওয়ার পরে যখন আমি রিমান্ডে আসি তখন আমার ছোট ভাইরে বলি যে ওই মেয়েটা তুই বইলা দিস, আমি মনে মানে আমার পুলিশের কাছে তুই আবার কথা বলি।
মেয়েটার সাথে আপনার
সম্পর্ক চলছে
তাকে সবকিছু বলে দিতে
বললেন? সবকিছু বলে দিস কিন্তু আমি বলছি এইভাবে বলিস যে আমার পুলিশ ধরছে কিন্তু যাওয়ার ব্যাপারটা বলিস না অন্যভাবে একটু ঘুরে বলিস।
আপনি বলেন, আমি আপনাকে মানুষ হিসেবে জিজ্ঞেস করতেছি।
ঠিক আছে,
আপনার নিজের পরিচয়টা যখন আপনি সম্পূর্ণ না দেন একজনকে, নিজের অবস্থানটা যখন সম্পূর্ণ না বলেন, সে আপনার যতটুকু দেখে আপনাকে ভালোবাসলো সেটা কি ভালোবাসা হলো?
না,
সে তো আপনার পুরাটাকে ভালোবাসতেই পারলো না, কারণ পুরাটা তো আপনি তার সামনে তুলেই ধরেননি।
তারপরে একটা জিনিস ভাবতেছিলাম যে হয়তো পিছনের গুলো যেগুলো ছিল আমার পিছনে হয়তো আমি ওগুলো ত্যাগ করবো বা পিছনে যেগুলো করছি ওগুলো করবো না। এমন একটা জিনিস আমার ফিল ভিতরে ছিল করবো না, এদিকে যাবো না, ওই নিয়ে ভালো হয়ে চলবো। তারপর যাই হোক এখান থেকে যখন আমি 2 মাস ওখানে জেল কাটি, 2 মাস পর যখন জামিনে বের হয়ে আসি তখন ওর সাথে আমি ভাবছিলাম যে হয়তো বা কন্ট্যাক্ট হবে না বা আসে বিষয়, কিন্তু আসার পরে দেখলাম যে না ও কন্ট্যাক্ট আছে, কন্ট্যাক্ট আছে। তারপরে আমার ফ্যামিলি ভাবে যে হয়তো বিয়ে করা দিলে ঠিক হয়ে যাবে, তারপর ওরা ডিসিশন নেয় যে বিয়ে করা দিব। তারপর আমার
ওই মেয়ের সাথেই
না ওই মেয়ের ব্যাপারটা প্রথমে জানে না, পরে আমার ছোট ভাই আর কি বলে।
আচ্ছা আচ্ছা, যখন এই কথা উঠে ফ্যামিলিতে
তখন আমার ছোট ভাই বলে যে মানে ভাইয়ের পছন্দ একটা মেয়ে আছে। তারপর ছবিটা দেখে দেখে আমার বোন পছন্দ করে, দেখার পরে আসি পরে আমার জিজ্ঞেস করে আমি বলি যে হ্যাঁ আছে। তারপর বলে আছে ঠিক আছে আমার সাথে কথা বলা, পরে মেয়ের সাথে কথা বলে আমার বোন, পরে ওর মার সাথে কথা বলে। ওর মার সাথে কথা বলে তো ঈদের মধ্যে সম্পর্কটা হয়, ঈদের কিছুদিন আগে ওর মার সাথে কথাবার্তা হয়েছিল, তখন বলতেছে যে ঈদের পরে আমরা আসতেছি আপনার মেয়ে দেখার জন্য। পরে ওর মা আমাকে অনেক চাপ দিতে থাকে যে তোমরা ঈদের পরে আসবে, ঈদের আরো 1 মাস পরে ঈদ, ঈদের পরে আসো যদি তোমরা তখন তোমার ফ্যামিলি যদি না পছন্দ করে, কারণ ওরা গ্রামে থাকে আমরা ঢাকাতে, এখন যদি পরবর্তীতে যদি আমার তোমাদের ফ্যামিলি না মেনে নেয়। আমি অনেক ভাবেই করে জানছি না এটা আপনি আশা করেন না, আমার ফ্যামিলি আমার বাইরে কিছু বলবো না, আমি বললাম ফ্যামিলি মেনে নিবো তারপরে যখন ওর সাথে হয় তখন আমাদের মানে যে ফ্রেন্ডের মাধ্যমে সম্পর্ক হয় ওই ফ্রেন্ডের নানার বাড়ি আমাদের গ্রামে।
আচ্ছা,
তখন ওই ফ্রেন্ডের নানারা আমার আব্বুটাই কেন জিগায় যে আপনি আপনাদের তো চিনেন আপনার আত্মীয় হয়তো লাগতে পারে। উনি বলে যে হ্যাঁ আমার দূর সম্পর্কে আত্মীয় আমার মানে ওই ফ্রেন্ডের বোনের ননদ হয় মেয়েটা।
আচ্ছা,
দূর সম্পর্কে আত্মীয় কিন্তু আমি কখনো ওদের বাসায় যাইনি। আবু বলো আচ্ছা ঠিক আছে আমরা যেমন সম্পর্কটা করতে চাই তো শেষের বিষয়ে।
আচ্ছা,
মেয়েটা কেমন? তো উনি বললো যে আমি তো এই বিষয়ে জানি না, আমি ওনার সাথে মেয়েরা দেখি নেই। যাই হোক কথাবার্তা হয়, এর মধ্যে কি ওই লোকটা কি একটু মানে বয়স্ক লোক তো অন্যরকম থাকে আর কি, কথাবার্তা ঠিক মতো বসে বলতে পারে না বা আসে বিষয়ে গ্রামে এরকম পরিচিত।
আচ্ছা আচ্ছা,
তারপরে যাই হোক আপনার রোজার ঈদের ছুটির মধ্যে দ্বিতীয় দিন না তৃতীয় দিন আর কি উনি গ্রামে যায় ওই মেয়ের বাড়িতে ফোন করে বলে যে আমার ছেলের পক্ষ থেকে পাঠানো হয়েছে। তখন উনি ওই বাড়িতে যায়, মেয়ের মা আমার ফোন করে তুমি লোক পাঠাইলে আমার বললো না, বললাম জানতে আমি তো জানি না হয়তো আব্বু বলে পাঠাতে পারে।
আচ্ছা,
তারপর যাই হোক উনি যায়, যাওয়ার পর উনি কি বলে না বলে সেটা তো আমি জানি না। পরের দিন সকালে মেয়ের মামাকে বলে কি যে তুমি করো আমার আর ফোন টোন দিও না, তুমি সম্পর্কটা বাদ দাও।
সেই মেয়ের মা?
সেই মেয়ের মা
আপনাকে ফোন করে বলো?
আমাকে ফোন করে বলো।
হঠাৎ করেই?
হঠাৎ করে।
আপনার তো সেই মেয়ের সাথে কথা হচ্ছিল?
কথা হচ্ছিল।
এবং এমনকি আপনার ওই যে দুঃসম্পর্কের এক নানা গিয়েছিল কথার ব্যাপারে আগাতে?
জি।
এবং ওই কথার পরেই উনি যে পৌঁছায় তারপর থেকে ওই মেয়ের মা হুট করেই বলতেছে কি
যে তুমি আমার মেয়ের ফোন করো না, তুমি সম্পর্কটা বাধ্য দিতেছো, বাধ্য দেওয়া কি?
অদ্ভুত ভাবে একটা ব্যাপার ঘুরে যাচ্ছে। তারপরে
যাই হোক আমি বিষয়টা জানতে চাইলে আমার বলে না, ও শুধু দোষ দেয় যে না আমার আমার ছেলে আসছে, আমার ছেলে না করে যে না ঢাকাতে দিয়ে দিব না। ওখানে আমি বললাম যে এত এতদিন যাবৎ সম্পর্ক চলতেছে, এতদিন যাবৎ চলতেছে, আপনি এতদিন সবকিছু আগে নিলেন, এখন হঠাৎ করে আপনি কথা বলতেছেন আপনার ছেলের কথা, আপনি আগে জিজ্ঞেস করেন নাই? পরে যাই হোক দেখলাম যে ওর মা অন্যরকম ভাবে কথা বলতেছে। তা আমার কথাটা শোনার পর আমি তখন মানে সকালের নাস্তা করি নিচ্ছে, ভাত খাবো এমন সময় খাওয়া সব বন্ধ হয়ে যায়, ভিতর থেকে একটু অস্থিরতা জাগে। তারপর আমি অনেকবার ট্রাই করতে থাকি, ওর মা ফোন করতে থাকি, ওরও ফোন করতে থাকি, কথা বলি, তো সবাই এক কথাই বলে যে না হবো না। তো বিষয়টা আমি জানি যে হয়তো বা উনি গেছে যাওয়াতে হয়তো কোনো প্রবলেম হইলে হয়তো পারে।
আচ্ছা,
পরবর্তীতে বিষয়টা জানতে পারলাম, ওরা জিজ্ঞেস করে, ওর মা জিজ্ঞেস করে বলে না যে না ঠিক আছে, উনি কিছু বলে নাই। পরবর্তীতে জানতে পারি যে না উনি হয়তো ওই রকম ভাবে কিছু বলে নাই, তবে মানে আবার দেখা যায় তেমন ভালোটাও বলতে পারেনি আর কি।
আচ্ছা,
যাই হোক, তো যে কোনো কারণে এখন ওর বাবা না করতেছে যে না।
আচ্ছা,
এমন করার পরে একটা দিন এভাবে চলে, সারা রাত আমি ঘুমাতে পারিনি, এক ফোঁটাও ঘুম আসে না আমার চোখে। কারণ ভালোবাসলে যে একটা মানুষের কষ্ট পেতে হয় বা ভালোবাসলে যে একটা মানুষের প্রতি কতটুকু টান লাগে বা একটা মানুষের ব্যথা অনুভব করে, তখন মানে আমার ভিতরে একটা ইয়ে আসে।
এরকম ফিলিংস গুলো আপনার জন্য এর আগে কতজনের হয়েছে মনে করছিল তখন?
যে তখন থেকে আমার একটু লাগতে থাকে যে
তখন সেগুলো ছিল শুধুই খাদ্য, ক্ষুধার্ত শরীরের খাদ্য বলে।
তারপরে যাই হোক, একদিনের মাথায় আমি ওর মারে জিনিসটা বুঝে আমি আব্বুর বাড়িতে এসে বলি, মানে ফ্যামিলিতে বলি ভাবির কাছে, ভাবি আবার আব্বু বলে মনে মনে ওনার নানা কি বললো গিয়া, এখন তো ওনারা না বলতেছে। ওর আব্বু আমার জিজ্ঞেস করে, এখন আব্বু ডাইরেক্ট বলে যে না আমি তো ওনারা পাঠাইনি, আমি তো ওনার যেহেতু বলি না কিছু বলিও
নেই, উনি
গেল কিনলে আমি তো জানি না। তো দুদিন পরে যখন বলে যে ওনার আব্বু ডেকে নিয়ে, পরে ওই লোকটা আসে, ওনার আমি ডেকে নিয়ে আসি, আনার পর উনি বলে, যাই হোক কথা ওনারা বলে, বলার পর ওর মারে আমি সম্পূর্ণটা বুঝাই বলি, জানতে মনে মন আপনি যাই হোক কি বলছে আমি তো সেটা জানি না, এখন উনি ওনারে কিন্তু আমার ফ্যামিলি কত ভাবে কোনো কিছু বলা হয়নি যে আপনার বাড়িতে যাবে বা সেই বিষয়ে কোনো কিছু বলা হয়নি, উনি নিজে থেকেই গেছেন, আমি তো সেটাই বলছি যেহেতু ওনাদের আত্মীয়। তারপরে বিষয়টা আবার ঠিক হয়ে আসে,
আবারও ঠিক হয়ে আসে ব্যাপারটা,
ব্যাপারটা আবার ঠিক হয়ে আসে।
আচ্ছা, যাই হোক, মানে এখানে বোঝা যাচ্ছে ওই লোকটা কোন একটা কানা ঘুষি দিয়েছিল,
একটা কানা ঘুষি দিয়েছিল, তারপর বিষয়টা আবার সম্পূর্ণভাবে ঠিক হয়ে আসে। যাই হোক, ওর মার সাথে আবার ওর সাথে আবার সম্পর্কটা মোটামুটি ভালো হয়। তারপরে এক পর্যায়ে মনে হয় কি যে ও ফ্যামিলি থেকে বলতেছে যে বাবা আসবো,
আচ্ছা
আসবো আমাদের বাড়িতে, আসবো আসবো, আসা হয় না অনেকদিন, বলার পর আসা হয় না, যাই হোক আমার সাথে কন্ট্যাক্ট আছে, ফ্যামিলি কারোর সাথে বলা হয় না। তারপর একদিন হুট করে ওর মা বলে তুমি চাষ করো আমার বাড়িতে।
আচ্ছা,
পরে আমি ভাবলাম যে হয়তো এমন কোনো প্রবলেম হইতে পারে আমার নিয়ে, যাই হোক আমি যাই, যা হওয়ার তো একটা হইবে।
ওকে,
তারপর একদিন ডিসিশন নিয়ে আমাদের বাড়িতে যাই, যাওয়ার পরে যাই হোক থাকি ওর বাড়িতে, আমি সকালে যাই, সকালে যখন যেহেতু আমার আসার ই ছিল আমি আসার পর, তারপর ফ্যামিলির জোরাজুরির কারণে একদিন থাকি বাড়িতে, আমি পরের দিন চলে আসি
ওই মেয়ের বাড়িতে।
হ্যাঁ, ওই মেয়ের
বাড়িতে। ওই মেয়ে তখন বাড়িতে নাই?
হ্যাঁ, বাড়িতে আসলে, কিন্তু মানে আমি থাকি আপনার গ্রামের অঞ্চলের ঘর না, অন্য বাড়িতে থাকি, অন্য রুমে থাকি। তো যাই হোক, এখানে থাকার পরে আমি যখন চলে আসি তখন আমি বলি যে আন্টি যদি আপনাদের কোনো প্রবলেম থাকে, আমার নিয়ে তো আপনাদের যতটুকু প্রবলেম ছিল, যদি কোনো প্রবলেম থাকে তাহলে আপনারা বলে দিতে পারেন, আমার প্রবলেম নেই, আমি এখন থেকে নিজের কন্ট্রোল করার চেষ্টা করবো। তারপরে বলে যে না বাবা কোনো প্রবলেম নেই, আমি ওর বাবার সাথে কথা বলছি, আমি সবার সাথে কথা বলছি, সব ঠিকঠাক আছে, এখন যত দ্রুত সম্ভব তোমার আঙ্কেল তোমার বাড়িতে যাবে,
কথা বলো এটা
আপনার। আর মেয়ের সাথে আমার সম্পর্ক তো মোটামুটি ভালো, দূরাগাতে থাকে। তারপর যখন বিষয়টা হয় তখন একদিন, এটার মাসখানিক পরে হঠাৎ করে একদিন ওর ভাবি আমার ফোন করে বলে কি যে ভাই আপনি কোথায়? আমি বললাম যে বাড়িতেই, মানে রাত্রে। বলে যে আপনার সাথে আমার কিছু কথা আছে, আপনি একটু নিরিবিলি জায়গায় কথা বসেন শান্ত হয়ে। তারপর আমি বসলাম, মানে সকালে আমার ওই ফ্রেন্ড ফোন করে, আগে ওই ফ্রেন্ড ফোন করে বলে যে তোর সাথে আমার রাতে কথা আছে।
আচ্ছা,
যাই হোক, পরবর্তীতে যখন ওর ভাবি ফোন করে রাত্রে, তো ফোন করে আমাকে বলে কি যে এমন এমন আজকে তো শাকিব রঙের কাবিন হয়ে গেছে, কাবিন হয়ে গেছে, মানে ওর বিয়ে হয়ে গেছে অন্য এক ছেলের সাথে। পরে বিষয়টা শোনার পরে প্রথমে আমি বিশ্বাস করি না, অনেক জোরাজুরি করি ভাবির সাথে, ভাবি অনেক কি করে বলে যে না ঠিক আছে বিয়ে হয়ে গেছে, হয়ে গেছে। ওর মাকে ফোন করি, ওর মা আমার কাছে মাপটা থেকে থাকে যে আসলে বিষয় এরকম এরকম আর কি, তুমি আমার মাফ করে দেবো, এখন আর তোমার কাছে পারলাম না দিতে লিখে। তারপর ওর আমি জিজ্ঞেস করি, ও দেখি কান্না করে, কিন্তু কান্নার ভিতরে যে একটা ছলনা থাকে এটা তো বোঝা যায় মানুষের।
বুঝতে পারতেছিলাম
যে ও সম্পূর্ণটাই আমার সাথে ছলনা করছে,
এই ছলনাগুলো যে আপনি অন্যজনের সাথে করছেন এগুলো বুঝতে পারতেছিলেন?
হ্যাঁ, কারণ যদি ও আমার সাথে ছলনা না করে, কারণ বৃহস্পতিবার রাত্রে আমি ওর সাথে কথা বললাম স্বাভাবিক, যদি ওর ভিতরে একটু অন্যরকম জিনিস আমি বুঝতে পারতাম তাহলে পরবর্তীতে আমি জিনিসটা মানে টের পাইতাম যে
হ্যাঁ
অন্যরকম ছিল, কিন্তু একটু অন্যরকম ছিল,
বিন্দুমাত্র টের পাইনি। তার মানে আপনার জীবনে করা সব অভিনয়ের চেয়ে ভালো অভিনয় আপনার সাথে একজন করে
ফেলেছে,
যেমন কর্ম তেমন ফল। এবং মেয়েটার কি সত্যি সত্যি বিয়ে হয়ে গেছিল?
সত্যি সত্যি বিয়ে হয়ে গেছে।
ওই মেয়েটার সাথে কি আপনার এখন আর কোনো কন্ট্যাক্ট আছে?
এখন বর্তমানে কোনো কন্ট্যাক্ট নেই।
মেয়েটা কি ভালো আছে?
মেয়েটা ভালো।
আপনি কেমন আছেন?
আমি এখন আলহামদুলিল্লাহ যে খুব ভালো আছি, তারপরেও সরকার হওয়ার পরও নিজে অনেক ই করছি, করার পরও নিজের একটা ভাবছি যে না আমি নিজে কখনো এরোপ্লেনে যাবো না, বাজার লাইনে যাবো না কোনো মেয়ের সাথে। আমি তখন আমি তবা কাটি যে আমি আর কোনো মেয়ের সাথে কোনোদিন শারীরিক সম্পর্ক করবো না, যাকে বিয়ে করবো একমাত্র তার সাথে। তারপরে নেশাপানি আমি সম্পূর্ণ আল্লাহর রহমতে আমি সম্পূর্ণ একদম ত্যাগ
করি। কতদিন হলো নেশা থেকে দূরে আছি?
আমি নেশা থেকে দূরে আছি আজকে প্রায় আপনার বিগত আড়াই মাসের উপর হবে, 3 মাস।
অপরাধগুলোর কোন আইনি শাসন হয় না, যে অপরাধগুলোর কোন আইন অনুযায়ী জেল বা কারাদণ্ড হয় না, আর সেখান থেকেই আমাদের কাছে অপরাধগুলোকে খুব একটা অপরাধ বলে মনে হয় না, যতক্ষণ না পর্যন্ত আমরা অপরাধের শিকার হচ্ছি। আসলে মাঝে মাঝে আমরা অপরাধ করে বুঝি যে অপরাধ কাকে বলে, আর মাঝে মাঝে আমরা যারা অপরাধী তারা অপরাধের শিকার হয়ে বুঝি আমরা কতটুকু পাপ করেছিলাম। 4 বছর প্রেম করে যখন প্রথমে একটা মেয়েকে চলে যেতে বাধ্য করেছিলেন আমাদের আবুল হোসেন, তখন তার কাছে সেটাকে অপরাধ মনে হয়নি। কিন্তু 1.5 বছর প্রেম করে যখন একটা মেয়ে তাকে কিছু না বলে আরেকজনকে বিয়ে করে ফেললো, তার সাথে অভিনয়টা করলো, তখন সে বুঝতে পেরেছে তাহার ওই অপরাধটা অপরাধ ছিল, তাই না আবুল হোসেন ভাই?
এখানে কথা যে আমি কখনো না কান্না করিনি, আমার লাইফে বুঝের হওয়ার পরে মানুষ যে আবেগে কান্না করে না, আমার এটা কখনো হয় নাই। এবং কি আমি যখন জেলখানায়, আমি যখন ধরা খাই জেলখানায়, যখন ইন্টারগেটে বাড়ির মানুষ যায় জায়গা দেখার জন্য, তখন তো সেখানে তুমুল কান্নাকাটি চলে আর ফ্যামিলি সবাই এসে অনেক কান্নাকাটি করে, কিন্তু আমার চোখ দিয়ে কখনো এক ফোঁটা পানি করে নাই
এই আবেগ। আর আপনি বুঝতেই পেরেছিলেন শাকিরুল মেয়েটা আপনার জীবন থেকে চলে যাওয়ার পর?
আর আমি ভাবতাম যে আমার ভিতরকে এত শক্ত কেন, আমার কেন কান্না আসে না, আমি কেন মানুষের সাথে কান্না করতে পারি না। কিন্তু ওর সাথে সম্পর্কটা ইয়ে হওয়ার পর এত পরিমাণ কান্না করছি যে ধারণা হয়ে গেছে অটোমেটিক।
একটু অপেক্ষার প্রয়োজন ছিল আবুল হোসেন, একটু অপেক্ষার প্রয়োজন ছিল, একটু ধৈর্যের প্রয়োজন ছিল, কিন্তু সত্য সত্য কষ্টের হলেও সত্য যে আপনার জীবনে এক মধ্যবয়স্ক নারী এসে আপনার জীবনে শারীরিক সম্পর্কটাকে যেরকম সাধারণ করে দিয়ে গেছে আপনার মতন একটা কিশোরের কাছে, তার কাছে তরুণ বয়সে বা যৌবনে যে তার কাছে ওই ব্যাপারটাকে খুব বেশি আকর্ষণীয় মনে হবে না, ওটাকে যে সবকিছু মনে হবে না এবং আবেগকে যে সে তুচ্ছ করবে, এটাই স্বাভাবিক, এটাই স্বাভাবিক। কিন্তু তারপরে আপনি যা করেছেন আপনার মানসিকতার বিরুদ্ধে করেছেন, আপনি মানুষের মানসিকতার বিরুদ্ধে করেছেন, মানবতার বিরুদ্ধে করেছেন। আমি আশা করব যে আপনি আর কখনো কোনো মানুষকে এভাবে ধোকা দিবেন না।
ইনশাল্লাহ আমি তো এখান থেকে একটা ই করছি যে আমি আর কখনো কারোর কাছে যাবো না। আপনাকে একটা ভুল বলছি, আমি আপনার রোজার ঈদের 1 মাস আগে থেকে আমি মানে সম্পূর্ণ রোজা আশীর্বাদ দিয়েছি। এর মধ্যে খালি আমি 2 দিন মানে কোরবানির ঈদের মাঝামাঝির মধ্যে আমি 2 দিন ছুটি দিয়েছিলাম, 2 দিন নির্বাচন দেখেছি, তাও খুব সীমিত। এর মধ্যে আমি আর কোনো
বাবা মাকে বলে চেষ্টা করে, আপনি নিজে নিজে পারছেন, এটা খুবই ভালো কথা। আমরা মানে কি বলবো এই ব্যাপারে আপনার প্রশংসা করতেই হয় যে আপনি নিজের ইচ্ছায় আজকে সত্য স্বীকার করেছেন। তার কিন্তু আর সাধারণ জীবনে ফিরে আসা হবে না। যে মেয়েটা 4 বছর প্রেম করে তারই এক বন্ধুকে বিয়ে করতে বাধ্য হয়েছে, তার জীবনে কিন্তু অসুখ আসবে না। অসুখ কিন্তু এখন তার জীবনে, আবুল হোসেনের জীবনে 24টা ঘন্টাই তার হয়তো রাতের বেলাও ঘুমাতে যাওয়ার আগেও মনে পড়ে কতগুলো জীবন নষ্ট করায় আজকে তার জীবনটা এখানে। তবুও সে শুধরানোর চেষ্টা করে এবং আমরা তার সঙ্গ দিব যাতে তাকে দেখে আর কেউ এই পথে না যায়, যে নেশা, অ্যাডিকশন এবং শারীরিক চাহিদা মানুষকে কত দূর পর্যন্ত নিয়ে যেতে পারে। আজকের মতন এখানেই শেষ করছি। আপনারা শুনছিলেন ABC রেডিও FM 89.2, দ্যাট ওয়াজ JBSB আনসেন্সার্ড, অ্যান্ড দিস ইজ রেহান রাসুল সাইনিং অফ।
Royal Tiger Drink presents KBSB Uncensored. Recharge yourself.
Exclusively on FusionBD.com.